আসসালামু আলাইকুম। অদ্ভুতুরের 304তম এপিসোডে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে এলাম আজকে আপনাদের কাছে আরো একটি নতুন এপিসোড নিয়ে, এবং যথারীতি নিয়ে এলাম বেশ কয়েকটি ভয়ের ঘটনা। এখন কিন্তু শীত পড়ার কথা, কিন্তু থানা পড়ে আমাদের শহরে বিশেষ করে বেশ গরম পড়ছে। মানে দেখা যাচ্ছে যে সন্ধ্যার পরে বাইরে হাঁটলে বাতাসটাও কেমন যেন উষ্ণ, এবং মাঝে মাঝে থম মেরে যাচ্ছে বাতাস, মানে আটকে যাচ্ছে, থেমে যাচ্ছে। তো এর কারণ আমি শুনেছি যে একটা লঘুচাপ নাকি ঘোরাফেরা করছে বঙ্গোপসাগরে, এই কারণে নাকি আবহাওয়ার এই অবস্থা। আশা করছি আবহাওয়ার এই বিরূপ ভাবটা শীঘ্রই কেটে যাবে এবং প্রকৃতি ফিরে আসবে তার স্বাভাবিক আচরণে। আর আমরা শীতের রাতে কাঁথা মুড়ি দিয়ে বা গায়ে চাদর পেঁচিয়ে ভূতের ঘটনা শুনব। যাই হোক, এখনো ভূতের ঘটনা শুনতে বেশ মন্দ লাগবে না, বেশ লাগছে। বাইরে বেশ বাতাস, গাছের ডালপালা নড়ছে, আমার কাছে বেশ লাগছে জানলা দিয়ে দেখতে যে খুব সুন্দর বাতাস চলছে বাইরে। তো চলুন আমরা চলে যাই অনুষ্ঠানে, মূল অনুষ্ঠানে। তো আমি চলে যাবো এক সেকেন্ডের জন্য, ফিরে আসবো আপনাদের জন্য ঘটনা নিয়ে। তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। তো ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। চলে এলাম অদ্ভুতুরিতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য প্রথম ঘটনা, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন মিস্টিক মিনা জার্মানির মিউনিখ থেকে, এবং তিনি তার বন্ধু রনের কাছ থেকে শোনা একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন। তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করি। আমি চলে যাব মিনার পাঠানো ঘটনায়। রনের সাথে মিনার পরিচয় হয় একটা ক্যাম্পিং এ গিয়ে। তারা বন্ধুরা ক্যাম্পিং এ গিয়েছিল তাদের কাজের একটা এনভায়রনমেন্ট থেকে, এবং সেখানে তাদের ওভারনাইট স্টে করার কথা, এবং জায়গাটা হচ্ছে কোন একটা ক্যাসল, সেই ক্যাসলের কাছে তারা গিয়েছিল। সেখানে সেই ক্যাম্পিং স্পট আছে এবং ওভারনাইট স্টেইং এর ব্যবস্থা আছে। তো যাই হোক, সেই ক্যাম্পে গিয়ে তারা বেশ ভালো সময় কাটায়। সন্ধ্যার পর অনেক তাদের বিভিন্ন রকমের আয়োজন হয়, বারবিকিউ এন্ড এভরিথিং। তো এর মাঝে যখন রাত গভীর হয়ে যায়, চারিদিকে নিশুতি হয়ে গেছে, তো অনেকেই কিন্তু ঘুমাতে চলে গেছে। মিনা তার আরো দুই চারজন বন্ধু, তারা বেশ আগ্রহী হয়ে বসেছিল, গল্প করছিল। সেখানে ফিক্সড বসার জায়গা ছিল, তো সেই ফিক্সড বসার জায়গায় তারা বসে পিনাট আর সোডা খাচ্ছিল। তখন সামার, এবং সামার সিজনে খুব সুন্দর ওয়েদার, বাতাস খুব সুন্দরভাবে বইছে। পাশেই তাদের ক্যাম্প ফায়ার জ্বলছিল খানিকটা দূরত্বে, এবং এই যে রাত হয়ে যাওয়া, খানিকটা ঠান্ডা ওয়েদার আসছে, সামারও কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে রাতের বেলা, তখন যখন বাতাস বয়, তো সেই যে ঠান্ডা মানে চিলি ভাবটা দূর করে দিচ্ছে এই ক্যাম্প ফায়ারটা। তো এরকম একটা সময় তারা বিভিন্ন রকম গল্পগুজব করছে তাদের তিন চারজন বন্ধু। তো এই সময় তাদের আর একটা ফ্রেন্ড রনকে নিয়ে আসলো এদিকে। তো রন অ্যাকচুয়ালি কাজ করে আরেকটা প্রজেক্টে, এবং এই কারণেই মিনাদের সাথে তার পরিচয় নাই। তো এসে সেখানে বসলো তার সেই বন্ধু, এবং রনকে পরিচয় করে দিল সবার সাথে। রন একজন আমেরিকান, এবং সেই ইউরোপে তাদের এই প্রজেক্টে কাজ করছে বিভিন্ন রকম। তো বিভিন্ন গল্পে দেখলো যে তাদের এই পরিবেশটা কাইন্ড অফ অনেকটা অ্যাডভেঞ্চারাস হয়ে গেছে, কারণ রাত যত বাড়ছে এই উষ্ণতাটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে এবং তাদের ক্যাম্প ফায়ারটাও নিষ্প্রভ হয়ে যাচ্ছে, মানে বেশ অন্যরকম লাগতেছে। তো এর মাঝে দু একজন শুরু করলো তাদের মধ্যে স্পুকি গল্প করা, এটা সেটা অনেক কিছু, এবং তারা বলতেছে ওই যেই ক্যাসেলটার কাছে তারা, সেই ক্যাসেলটা নিয়ে কথা বলছিল তারা, যে এই ক্যাসেল এরকম ছিল ইত্যাদি ইত্যাদি, ওই ক্যাসেল নিয়ে বিভিন্ন রকমের কথা হচ্ছে তাদের মাঝে। একজন বলতেছে যে এখানে যে কাউন্টের ক্যাসেল ছিল যেখানে আমরা আসছি, এই কাউন্ট অনেক অত্যাচারী ছিল এবং সে মানুষকে অত্যাচার করত, তার ডানজেনে অনেক মানুষকে আটকে রাখছে এবং তাদেরই এখানে সোল আছে, এবং ইউনো সেই মানুষ বিশ্বাস করে যে এই কাউন্ট নিজেও এমন সব চর্চা করত, সেখানে গণকদের এনে এমন এমন চর্চা করত যেটার ফলে এখানে মানে একেবারে একটা কার্স ছড়ায় আছে, এখানে মানুষ ভয় পায়। অনেকে নাকি এখানকার যারা রেগুলার মানুষ আছে তারা এগুলা দেখতে পায় রাতের বেলা, বিশেষ করে চলাফেরা করলে অর্ডিনারি মানুষরা একেবারে রাতের বেলা এই ক্যাসেলের আশপাশ দিয়ে যায় না, এই যে দেখছেন যে বনাঞ্চল আছে এটার আশপাশ দিয়ে সরে না, ওদিক দিয়ে চলে যায় মানুষ ঘুরে। যাই হোক, এইসব ঘটনা শুনতেছিল রন। তো রন হাসতে হাসতে বলে যে দেখো এরকম, এই তো তুমি বলতেছো এইখানে একের মিডল অব দ্য ইউরোপে এরকম ঘটনা, আমি এর থেকে কত ভয়ঙ্কর জিনিস শুনছি, কত রকম ভয়ঙ্কর এক্সপিরিয়েন্সের কথা শুনছি। তো সবাই বলে কিরকম বলো। তো রন বলতেছে যে আমার ফ্রেন্ডের বাবা, মানে তার ক্লোজ ফ্রেন্ড, রনের একদম ক্লোজ ফ্রেন্ড তার বাবা, তারা হাই স্কুলে একসাথে পড়ছে, বলছে সেই নিজে এমন সিচুয়েশনে পড়ছিল যে সেই ঘটনা একেবারে অন্যরকম। তো তখন তারা জিজ্ঞেস করে যে ঘটনাটা কি, তখন রন বলা শুরু করে তার ফ্রেন্ডের বাবা 70-এর দশকে চাকরি সূত্রে যান ইন্দোনেশিয়ান এলাকায় এবং সেখানে তার পোস্টিং ছিল, তিনি ওখানে কাজ করছিলেন। তো তার মাঝে তিনি একবার চাকরিতে মানে কাজ করা অবস্থা আহত হন, তো এটাতে তিনি পায়ে বেশ ব্যথা পান, তার হাঁটুতে বেশ ইনজোর্ড হয়। তো তিনি বেশ কিছুদিন ছিলেন রেস্টে এবং তারপর তাকে তিনি যেখানে চাকরি করতেন তারা বলল যে তোমাকে অবসরে যেতে হবে, কারণ তুমি তো কাজ করতে পারবা না এরকম। তো তিনি অবসর নিয়ে নেন। এর মাঝে তার ওখানে পরিচয় হয়েছিল একজন ইন্দোনেশিয়ান মহিলার সাথে এবং তার সাথে বেশ সখ্যতা গড়ে ওঠে রনের ফ্রেন্ডের বাবার, এবং তিনি তাকে বিয়ে করেন। তো বিয়ে করার পরে তাদের সংসার চলছিল এবং তিনি ডিসাইড করেন যে তিনি ইন্দোনেশিয়ায় থেকে যাবেন, তিনি ব্যাক করবেন না আর আমেরিকায়। তো এটা তিনি চিন্তা করেন তখন। তো ইন্দোনেশিয়ায় থাকছেন তিনি এবং তিনি তার স্ত্রীকে নিয়ে তিনি একটা বোট কিনেছিলেন, বড় একটা বোট। এই বোটটা নিয়ে তিনি ট্যুরিজম প্রমোট করতেন, মানে বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন ট্যুরিস্টদের, এরকম একটা অবস্থা। তো যাই হোক, মোটামুটি ভালোই চলছিল এবং তার একজন পার্টনার ছিল এখানে এবং সে পার্টনারের সাথে মোটামুটি তিনি ভালোই সময় কাটাতেন, আড্ডা দিতেন। তার ওয়াইফও সেই পার্টনারের ওয়াইফের ফ্রেন্ড ছিল, তো ভালো সময় তাদের কাটছিল এবং তিনি জীবনটাকে বেশ উপভোগ করছিলেন। তো এরকম সময় একদিন তিনি খবর পান যে এইখানে মানে তারপর গল্পে গল্পে যেটা আসে, এবং তিনি খুব অ্যাডভেঞ্চারাস মানুষ, তো গল্পে গল্পে তিনি শুনেন যে কোন একটা অঞ্চলে, সুমাত্রার কোন একটা অঞ্চলে, সেখানে নাকি মানে সাপ সর্প দেবতা বলে একটা ব্যাপার প্রচলিত আছে এবং এই সর্প দেবতা নাকি খুব ভিশিয়াস এবং সে নাকি সাপের রূপ নেয়, সাপ থেকে মানুষ হয়ে যেতে পারে, আবার সে নাকি ড্রাগনও রূপ নিতে পারে, তো এরকম কথা প্রচলিত আছে এবং সে থাকে পাহাড়ের উপরে কোন একটা গুহায় এবং সেখানকার যারা আদিবাসী আছে ওই এলাকায় তারা নাকি তার জন্য ভোগ দিয়ে আসে। এই ঘটনাগুলো তিনি শুনেন একদিন রাতের বেলা তারা বসে বসে শুনতেছেন, মানে রনের বন্ধুর বাবা, আমি ওনার একটা ছদ্মনাম এখানে দিয়ে দিচ্ছি, তার নাম ধরে নিলাম মাইকেল। তো মাইকেল যখন এগুলা শুনেন তিনি মানে তার বন্ধুকে বলেন যে গেট আউট অফ হিয়ার, এটা কি সম্ভব? সে বন্ধু বলতেছে যে হ্যাঁ, বন্ধুর বন্ধু নাকি দেখছে সেই সেই মানে সর্পদেবতাকে দেখছে এবং সে পুরোই মানুষ এবং অসাধারণ রূপবতী এক নারী। তো মাইকেল বারবার তার ফ্রেন্ডে বলে আর ইউ ফর রিয়েল, মানে তুমি কি সত্যি কথা বলতেছো? তার বন্ধু বলে ইয়েস, আমি শুনছি আমার ফ্রেন্ডের কাছে, সে আমার মিথ্যা বলবে না, সে যা বলছে আমাকে ঠিকই বলছে, সে অবশ্যই দেখছে বলেই বলছে। তো তখন মাইকেলের কেমন একটা ইচ্ছা থাকে মনে যে সে ওই জায়গায় যাবে। মাইকেল তাকে তার বন্ধুকে বলে যে মানে তুমি আর আমি যে দেখে আসি চলো ওই জায়গাটা। তো তার বন্ধু বলে নো 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 নো, আমি যাব না এখানে। মাইকেল বলে হোয়াট অ্যাবাউট মি, আমি যে দেখে আসি। তো তার বন্ধু বলতেছে যে তুমি কি জানো এটা কত বড় রিস্ক ওই জায়গায় যাওয়া এবং ওখানকার আদিবাসীরা কিন্তু তোমাকে মেরেও ফেলতে পারে। তো সে তার বন্ধুকে বলে যে আমি টাকা দিব, আমার কাছে যে টাকা আছে আমি টাকা স্পেন্ড করব, তুমি আমাকে ব্যবস্থা করে দাও আদিবাসীদের মাধ্যমে জায়গাটা দেখে আনবে। আমি জানি যে এরকম কিছু নাই, আমি এরকম কিছু দেখতে পাবো না, সর্বদেবতা বা সর্বদেবী তাকে দেখতে পারবো না, বাট আমি জায়গাটা দেখে আসতে চাই। তো এই কথা শুনে তার বন্ধু বলে যে তুমি কি পাগল, তুমি যে সেভিংস করছো সব ভাঙবা? বলে হ্যাঁ আমি ভাঙবো, আমার কাছে বেশ কিছু সেভিংস আছে, এখন আমি চাকরির থেকে বেনিফিট পাইছি বেশ কিছু, আর প্লাস আমার এই যে ব্যবসা করে টাকা জমছে আমি দেখতে চাই। তো তার বন্ধু বলে যে না তুমি তোমার ওয়াইফের সাথে আগে কনসাল্ট করো। তো মাইকেল বলে ওকে আমি তোমার জানাইতেছি। মাইকেল সাথে সাথে উঠে যায়, উঠে গিয়ে তার ওয়াইফ ছিল ওইখানে কটেজে, যে ওয়াইফের সাথে কথা বলে যে আমি অমুক জায়গায় যেতে চাই, আমি একটা মেয়ে শুনছি এবং আমি সারা জীবনই অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, আর আমি এরকম জিনিস যেতে চাই এবং আমার খুব আগ্রহ এই সুমাত্রা নিয়ে খুব আগ্রহ। তার ওয়াইফ তাকে অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে এবং হাজব্যান্ডের উপর পুরো কনফিডেন্স আছে তার। তো সে পুরোপুরি কনফিডেন্ট যে তার হাজব্যান্ড মানে গেলে মানে সে তার আগ্রহ মেটানোর জন্য যাচ্ছে। তো তখন তার ওয়াইফ বলে যে ওকে তুমি যাও, আমার অসুবিধা নেই। তো সে বলে যে আমি কিন্তু টাকা পয়সা ভেঙে ফেলব। তো তার ওয়াইফ বলে যে এখন কি করবা, টাকা তারও কামানো যাবে, বাট ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। তো মাইকেল জ্যাক তার ওয়াইফের সাথে কথাবার্তা বলে সেই বন্ধুকে এসে বলে যে তোমার ভাবি রাজি, সে কোনো সমস্যা করবে না, তুমি অনেক ব্যবস্থা করে দাও। তো তার ফ্রেন্ড বলে যে আসলে ব্যবস্থা করাটা তো এত সোজা না, তুমি যেরকম বলতেছো তো আমি লেটসি, আমি যদি কিছু অ্যারেঞ্জ করতে পারি। যাই হোক, তো মাইকেলের বন্ধু মানে সে কিন্তু আবার ওইখানকার লোকাল মানুষ, সে এরকম খোঁজ খবর নেয় এবং মাইকেল তাকে প্রতিদিনই টাকা দিত। এরপরে যে কি আমার এটার কি খবর নিলা তুমি, কি বের করলা? তো ফ্রেন্ড বলে যে আমি নিতেছি, আমি খুঁজতেছি, বললেই তো হয় না জিনিসটা, তুমি ওয়েট করো দেখি কি করা যায়। আর মাইকেল নিজেও বিভিন্ন জায়গায় যেত, হাঁটত, যেখানে ঘুরতে যেত সেখানে সে দেখত যে এরকম কোন খোঁজ খবর পাওয়া যায় কিনা। তো এরকম সে ওখানকার একদিন একজন গুণিন টাইপের লোকরে পায়, যে লোকের কাছে অনেকে যায়, বা লোকটা সারাদিন বসে বসে কাইন্ড অফ ধ্যান করে, তো তার কাছে অনেক মানুষ যায়। মাইকেল যায় তার সাথে কথা বলার চেষ্টা করে, মাইকেল তাকে জিজ্ঞেস করে যে তুমি কি এরকম কিছু শুনছ? তো লোকটা মাইকেলের কথা শুনে ফট করে, সে কিন্তু এতক্ষণ চোখ মেলে নাই, অনেক মানুষ অনেক কিছু বলছে তাকে, সে শুধু হাত উঁচু করে সবাইকে বিদায় দিছে। তো মাইকেলের কথা শুনে সে চোখ মেলে মাইকেলের দিকে তাকায় বলে কি, তোমার দিকে তাকায় আমি বিপদ দেখতে পাচ্ছি, তুমি বড় বিপদের মধ্যে পড়বা, ডোন্ট ইভেন ডেয়ার, তুমি এটাই করো না, এটাতে কোনো সাহস দেখাও না জিনিসটাতে। তো মাইকেল একটু থতমত খেয়ে যায়, লোকটা কি বলতেছে, এইভাবে কথা বলতেছে কেন? তো মাইকেল বলে ওকে ওকে বলে উঠে যায়। সে আর মানে সে আসলে এইসব ব্যাপারে খুব একটা ই না, সে জাস্ট খবর নেওয়ার চেষ্টা করতেছে মানুষের কাছ থেকে যে কতজন মানুষ জানে এই সম্পর্কে এরকম কিছু। যাই হোক, এর মাঝে তার ফ্রেন্ড একদিন এসে বলে যে হ্যাঁ তোমাকে আমি ব্যবস্থা করে দিতে পারি, অ্যান্ড এটার জন্য তোমার জন্য কিন্তু হার্ড হবে, তোমার কিন্তু ব্যবসা বাণিজ্য মাইর খাবা, কারণ তুমি কিন্তু ওই সময় আর এই যে ট্যুরিস্ট নিয়ে ঘোরাও এগুলো করতে পারবা না, কারণ ওই জায়গায় যে যেতে তোমার যেতেই লাগবে 4-5 দিন, মানে ওই জায়গায় ঢুকে যেতে হবে যে ওখানকার ভেতরে সেই সুমাত্রার ভেতরে এরকম গহীন জায়গায় তোমাকে বোট নিয়ে যেতে হবে, এবং তোমার সাথে কিন্তু কেউ যাইতে যাবে না জানো, কারণ সবাই জানে যে এই অ্যাডভেঞ্চার থেকে মানুষ ফিরে না আসতে পারে, তোমার সাথে কিন্তু মানুষ যেতে চাবে না, সো ইট উড বি ইউ, আর যদি তুমি চাও তোমার স্ত্রীকে নিয়ে যেতে, তোমার স্ত্রী হয়তো যাইতে পারে তোমার সাথে, আমি যাব না তোমার সাথে অন্তত। হ্যাঁ, তো এটা তুমি ইউর অন ইউর ওন, আর এই তো এগুলাই বলে দেয়। তো মাইকেল তখন সেই ফ্রেন্ডকে বলে যে আমার স্ত্রীকে আমি নিব না, বাট আমি রেখে যাব তোমাদের কাছে, বাট টেক গুড কেয়ার অফ হার, আমি যদি কখনো ফিরে না আসি আমি অমুক জায়গায় এতটুকু সেভিংস করে রাখছি, এগুলো তাকে সবকিছু বোঝাই টুঝাই দিয়ে ইত্যাদি ইত্যাদি তাকে তোমরা ই করে দিবে আর কি, টেক কেয়ার করবা, আর আমি যাব, আর ফিরে আসলে তো আমি আসলামই, উইচ আই উইল কাম ব্যাক। সে বলে আমি আসবো, ফিরে আসবো, অসুবিধা নাই, ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি। যাই হোক, মাইকেল ওরকম ই করে সে তার বোট নিয়ে রওনা দেয় এবং তার এখানে তার সেই ফ্রেন্ড তাকে সাথে দুইজন তার সাথে ক্রু ম্যানেজ করে দেয়, অনেকই করে বেশ ভালো টাকা পয়সার বিনিময়ে। মাইকেলের সেখানে তার রসদ তুলতে হয় যাওয়ার জন্য, তিনজন মানুষের খাবার দাবার ফিউয়েল ইত্যাদি ইত্যাদি তার বোটে নিয়ে সে রওনা দেয়। বোট কাইন্ড অফ ফাঁকা, কারণ এই বোটের ক্যাপাসিটি আছে প্রায় 20-25 জন মানুষ নিয়ে যাওয়ার মতো, বেশ বড় বোট, লঞ্চ টাইপের আর কি। আর এখানে সে আর দুইজন মানুষ মাত্র, আর কেউ কিন্তু যাবে না তার সাথে, আর সে এক্সট্রা মানুষ নিতেও চায় না। তো এই দুজনের মধ্যে এদের দুইজনকে অনেক টাকা দিয়ে রাজি করাইছে এবং ওরা নাকি ওখানকার যেই ম্যাপ মোটামুটি চিনে, এবং মাইকেল তাদেরকে নিয়ে রওনা দেয় এবং যেতে যেতে, এবং তারা ওইখানকার ওই অঞ্চলেরই, তারা ওইখানকারই আদিবাসী। তো তারা ঘুরে ঘুরে তো মাইকেলকে নিয়ে যায় এবং মাইকেল দেখে যে সুমাত্রা যে অঞ্চলে সে প্রবেশ করে সেই জায়গাটা একসময় জঙ্গলের ভেতর দিয়ে নদীর মধ্যে দিয়ে ঢুকতেছে, অনেক অন্যরকম মানে পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। সে অনেক জায়গায় গেছিল, কাছাকাছি জায়গায়। সে যখন চাকরি করত অনেক জায়গায় তার যাওয়া হয়েছে, তাদের চাকরির সূত্রেই তাদেরকে যাওয়া লাগত। কিন্তু এখন দেখা যাচ্ছে আরো ডিপ, আরো ভিতর দিকে ট্রাভেল করতেছে, এবং যেতে যেতে যে পাহাড়গুলো পড়তেছে সেগুলো আরো অনেক উঁচা, অন্যরকম, মানে ডিফারেন্ট। মাইকেলের কাছে একদম অন্যরকম লাগছে। এবং রাত যখন হয়ে যাচ্ছে তখন এই জঙ্গলের পরিবেশ অন্যরকম হয়ে যাচ্ছে, জঙ্গল লাইভ হয়ে যাচ্ছে, মানে একেবারে রাতের সেই জঙ্গলের শব্দগুলো আসে, মনে হয় যে নিশাচর পাখি ডাকতেছে, দূরে বাঘের শব্দ শুনতে পায়, মানে অন্যরকম, বাঘ যে ডাকতেছে আহম আহম করে সেই শব্দ আসতেছে এরকম। তো দেখা যাচ্ছে যে একটা জায়গা দিয়ে যাওয়ার সময় তারা ভয় পায়, তার সাথে দুইজন নাবিক বেশ ভয় পায়। তারা উঠে সেই ইসের কাছে চলে আসে, মাইকেলের রুমে, মাইকেল যেখানে, মাইকেল তো বসে থাকতো ওখানে, মাইকেলের রুমে চলে আসে রাতের বেলা। তারা এসে বলতেছে যে এখানে টেম্পল টাইগার আছে। বলতে টেম্পল টাইগার মানে, বলে এখানে একটা মন্দির আছে, ওই মন্দিরের কাছে বাঘ থাকে, এবং এই বাঘটাকে সবাই বলে যে এটা আসল বাঘ না, এ ডিফারেন্ট, এর এলাকা দিয়ে মানুষ চলাফেরা করতে ভয় পায়, কোন ইরা যায় না এখান থেকে, কোন মানে যারা বোটম্যান তারা এখান থেকে যায় না। তো মাইকেল বলে যে না না, ডোন্ট ওয়ারি, এটা জাস্ট টাইগার, এটা নিয়ে এত চিন্তা করার কিছু নাই, তোমরা যাও। বলে যে না, আমরা এই ক্যাবিনেই ঘুমাইতে চাই। তো মাইকেল বলে আচ্ছা তাহলে তোমরা ঘুমাও। মাইকেল কিন্তু থামে নাই, সে মোটামুটি সামান্য কিছু ব্রেক দেয় এবং সে মোটামুটি এগোয়ে যায় লাইট মেরে মেরে রাতের বেলাও তার সেই বোট নিয়ে। তো ওইখান দিয়ে যাওয়ার সময় তার নাবিকগুলা দুইজন ঘুমাই গেছে তার কেবিনে, এবং মাইকেল আস্তে আস্তে করে তার বোট নিয়ে যাচ্ছে রাতের বেলা। এবং মানে সেই জঙ্গলের নদী, আকাশের চাঁদের আলো হালকা পড়ছে সেখানে গাছপালার ভেতর দিয়ে, অন্যরকম একটা পরিবেশ, এবং রাতের নিশাচর সেই পাখির ডাক, বিভিন্ন প্রাণীর ডাক এরকম। তো মাইকেলের লাইটটা হঠাৎ করে যে পড়ে একটা কোণায়, সে মনে হয় দেখতে পায় যে একটা লম্বা একটা মানুষের মতো দাঁড়ায় আছে একটা বাঘের মধ্যে, এবং মানুষটা কি মনে হচ্ছে একটা নারী, এবং তার চুল অনেক বড় এবং চুলটা উস্কো খুস্কো বড়, এবং গায়ের যে স্কিনের কালার সেটা ট্যান, মানে এক্সট্রিমলি ট্যান কালারের স্কিন, এবং সে যে সাদা কাপড় পরা সেটা মনে হচ্ছে বাতাসে ভাসতেছে, এবং একেবারে সেই বাঘটা, মানে জিনিসটা হচ্ছে এরকম করে তাদের যে ক্যানালটা, মানে যেই খাল দিয়ে সে যাচ্ছে বড়, সে এভাবে বাঘ নিয়ে গেছে অনেকটা শার্প একটা টার্ন, সেই কোনায় সে মনে হচ্ছে যে দেখছে এরকম, মানে পরে গ্ল্যান্স। তো সে যখন তার এখানে তার যে উইলের পাশে যে লাইটটা সে ঘুরায় মারছে ওদিকে, তখন দেখে ওখানে নাই, মানে এক সেকেন্ডের মধ্যে সে একটু কিন্তু খেয়াল করছে চোখের কোনা দিয়ে, এখন দেখে নাই, লাইটটা পুরো ঘুরে আসলো নাই। তো মাইকেল একটু অন্যরকম হয়ে গেল যে কি দেখলাম এটা, মানে একদমই ডিফারেন্ট টাইপ অফ একটা সিন, এটা কেমনে কেমনে কি হলো। তো সে লাইটটাকে আবার সামনের দিকে মারলো, মেরে যাচ্ছে। একটু পরে মনে হল যে মানে হাজার হাজার বাদুড় এসে পড়ল তার বোটের উপরে। প্রথমে মাইকেল বুঝতে পারেন এটা বাদুর নাকি, সে মনে হল যে অনেকগুলো কিছু একটা বাড়ি মারল তার বোটের উপরে, কাঠের বড়ি তো পাশে উপরে, মনে হল যে বড় করে মানে বাড়ি খেলো বিশাল একটা চোরে, এবং সাথে সাথে ডানা ছটফট 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 ডানা, মানে সে বুঝল যে কোনো মানে পাখির ঝাঁক যদি এসে পড়ে যেরকম লাগে সেরকম। তো এসে বোঝার চেষ্টা করলো কি, তো লাইটটাকে যখন উপরে উঠেছে তার লাইটের সামনে দিয়ে এসে দেখতেছে কালো কালো বাদুর উঠতেছে এলোমেলো ভাবে, মানে এগুলা ঘুরতেছে আর উঠতেছে। তো এই বাদুরগুলা বেশ বড়, মানে ফ্লাইং ফক্সের মতো এত বড়। তো সবাক হইল কিছুক্ষণ। তো মাইকেল জানে যে এখানে গুহা আছে পাহাড়ে, সেগুলোর থেকে কিন্তু বাদুর থাকে গুহার মধ্যে, কেভের মধ্যে, এগুলোই হতে বেরিয়েছে। এবার তার বোটের উপরে এসে পড়লো কেন, এবং যখন এই এটা এসে পড়ছে তার বোটের উপরে, তখন তার যে নাম দুজন ক্রু ছিল তারা মানে দেখা গেছে তাদের ভাষায় কি বলা শুরু করছে, উদ্ভট শুরু করে, মানে মাইকেলের কাছে এটা একটা অন্যরকম জিনিস লাগা শুরু করছে। সে একসময় চিৎকার করে উঠলো তাদের সাথে, শাট আপ, হোয়াট ইউ গাইজ ডুইং, এভাবে চিৎকার করতেছো কেন, থামো তোমরা, What's going on? It's just bat. বলে বাদুর তোমরা এরম করতেছো কেন। তো ওরা তো আর শান্তছে না, ওদের মতো বলতেছে। তো সে বিরক্ত হয়ে গেল। তো বেশ খানিকক্ষণ এই বাদুর তার এই বোটের মধ্যে এরকম এসে পড়লো, সে দেখলো যে মানে বেশ এসে বাড়ি বুড়ি খাচ্ছে, কঠিন অবস্থা। তো এইভাবে চলতে চলতে এক সময় বাদুরের ব্যাপারটা মানে কেটে গেল, বাদুর নাই। তো সে সোজা যখন চলে যাচ্ছে, হঠাৎ করে তার পাশ থেকে, বোটের পাশ থেকে, তার ডাঙার কাছ থেকে প্রচন্ড একটা হুঙ্কার শুনলো বাঘের। মানে বাঘ যেভাবে ডাকে, মানে ভয়ঙ্কর ডাক, বাঘের ভয়ঙ্কর একটা ডাক, হুঙ্কার, মনে তার বোটটা কেঁপে উঠল। তো বেশ ভয় পেয়েছে মাইকেল, কারণ এই ডাকটা তার একেবারে বুকের মধ্যে যেয়ে লাগছে, এবং তার কাছে মনে হল যে খুব একা, এবং তার সাই যে ক্রু দুজন, দুজন একটা শব্দ করে মানে মানে কেমন ভয়ের পাওয়া শব্দ করে একদম রুমের কর্নারে যেয়ে ঠেকছে, মানে এরকম অবস্থা। এবং আসলে হুঙ্কার তেমন ভয়ের ছিল মনে হল যে তার যে কেবিন এটা কাঁপতেছে থরথর করে এরকম শব্দে, একদম কাছে রাখছে মানে বাঘটা আশেপাশে ছিল। যাই হোক, মাইকেল তাড়াতাড়ি, তার এখানে কিন্তু গান ছিল, তার বোর্ডের মধ্যে রাইফেল আছে, রাইফেলটা সে সাথে সাথে হাতে নিল এবং সে এটা চালানতে খুব অভ্যস্ত, খুব ভালো হাত তার। যাই হোক, সে নিয়ে সে তার উইল ঠিক রাখলো এবং এগিয়ে যেতে থাকলো এবং সে লাইটটা মারতেছে আশেপাশে বাঘ দেখা যায় কিনা কোথাও, বা বাঘ এসে কোন আক্রমণ করে কিনা। তো দেখলো যে না, ওরকম কিছু হলো না এবং একসময় চাঁদটারও হেলে গেল একদিকে এবং আস্তে আস্তে চাঁদ হারায় গেল এবং ভোরের আলো ফুটতেছে। এই সময় মাইকেলের চোখ লেগে আসতেছে, সে আর জেগে থাকতে পারতেছে না, তার চোখ ধরে রাখা কষ্ট, সে উইল ধরে রাখছে অনেক কষ্ট এবং তার ইঞ্জিন আস্তে আস্তে চলতেছে, এরকম একটা অবস্থা। তো মাইকেল চিন্তা করলো যে না, আমাকে তো ঘুমাই গেলে হবে না, এই দুজনকে হাতে মানে দিনের বেলা তার ওই দুজন রাতের বেলা বোট চালাবেই না, ইম্পসিবল। তো সে চোখের মাঝে পানি দিয়ে অনেক কষ্টে, তার ওখানে কফি রাখা ছিল, সে কফি খেয়ে ব্ল্যাক কফি, এবং সেই কফি একদম মানে পোড়া পোড়া হয়ে গেছে এরকম অবস্থা, মানে অনেকক্ষণ ধরে পার্কলেটের মধ্যে বসা কফি, সেই ব্ল্যাক কফি খেয়ে সে চেষ্টা করল, পারতেছেই না জেগে থাকতে। তো তখন সে ওই দুজনকে ডেকে উঠাইল, ততক্ষণে আলো বের হয়ে গেছে, তাকায় দেখতেছে যে সামনে একেবারে নিবিড় বন, নিবিড় বন, মাঝখান দিয়ে ক্যানেল যাচ্ছে, ক্যানালটা বয়ে গেছে, নিবিড় বন, গাছপালার পাতা টাতা ছড়ায় আছে চারিপাশে, অন্যরকম একটা জঙ্গল। তো সে দুজনকে বলল যে তোমরা যেতে থাকো, চলতে থাকো, আমাকে একটু রেস্ট করতে হবে কারণ আমি আর জেগে থাকতে পারতেছি না। তো ওরা দুজন কোনো কথা বলল না, তাদের হাতে একজনকে উইল বুঝাই দিয়ে সে হেঁটে চলে গেল যে তার যে রুমটা ছিল, রুমের মধ্যে মাইকেল যে শুয়ে পড়ল এবং শুয়ে পড়ার পর তার আর কিছু খেয়াল নাই, সে একদম মানে ডিপ ঘুম, ডিপ ঘুম। তার যখন ঘুম ভাঙছে তখন মানে তাকে এসে ডাকতেছে তার একজন ক্রু। তো সে উঠল, উঠে তাকায় দেখতেছে বাইরে সূর্য হেলে গেছে, মানে সারাদিন সে ঘুমাইছে। তাকে ক্রু বলতেছে যে আমরা তো আর এগোতে পারবো না, সামনে দেখো, সামনে তাকায় দেখতেছে বেশ পাহাড়, বেশ কিছু পাহাড় এরকম, এবং পাহাড়গুলো একটু অন্যরকম, ডিফারেন্ট, এবং এই পাশ থেকে একটা ঝর্ণার মতো নেমে আসতেছে, ঝর্ণার পানি এসে পড়তেছে এই পাশে। বলে যে এইখানে এখন আর এগোনো যাবে না, তুমি যতই চেষ্টা করো, রাতের বেলা এই কদিন তুমি চালাইছো বোট, এখন আর যাবে না, তো তুমি এখন কি করবা? তার ক্রু বলে যে চিন্তা করো। তো বলে কে, ওকে লেটস সি, এইখানে যে আমরা বোট থামাই, একটা জায়গা দেখায় যে এই জায়গা দিয়ে এরকম ঘুরে, কারণ মাইকেল তো এক্সপার্ট এই ব্যাপারে, সে জানে যে এইভাবে যে এইখানে যে নোঙর করতে পারবে। তো ওইখানে যে ঘুরায় যে নোঙর করলো, বোটটা নোঙর করে, ততক্ষণ অলরেডি সন্ধ্যা ঘনায় গেছে। তো বসছে তারা খাবার, মাইকেল বলতেছে ক্রুদেরকে যে তোমরা কিছু খাও নাই, আমার জন্য কিছু খাবার রাখো নাই, খুব খিদা লাগছে আমার। তো ওই দুজন তাদের ওই যে টুকিটাকি রান্না বাড়া ছিল সেগুলা অ্যাড করে তার জন্য খাবার নিয়ে আসতেছে মাইকেলের জন্য। তো মাইকেল জাস্ট খাবারগুলো নিয়ে খেতে বসছে তার ওই সামনে ডেকের সামনে, এই সময় দেখলো কিছু মানুষ এসে হাজির হয়েছে বোটের কোনায়, এবং তারা হচ্ছে আদিবাসী মানুষ এবং বেশ যুদ্ধাঙ্গদেহী, তাদের হাতে কিন্তু ওখানে অস্ত্র আছে এবং তারা মানে মারবে এরকম একটা অবস্থা। এবং অস্ত্র বলতে কিন্তু সেই প্রাচীন অস্ত্র না, আধুনিক অস্ত্রই আছে তাদের হাতে, মানে সেই অটোমেটিক রাইফেল। তো এদের মধ্যে একজন এগোয় আসলো, এসে তাদের ওই এলাকার সুমাত্রান ভাষায় কথা বলা শুরু করল। তো যেই লোকটা তাদের মধ্যে একটু নেতা গোছের ছিল, সে সামনে চলে আসলো, এসে বলল তোমরা কারা, এখানে কেন ঢুকছো, এটা নিষিদ্ধ জোন, এখানে কেন আসছো তোমরা? তো মাইকেল কিন্তু ওদের ভাষা বুঝত এবং আরো অনেক কিছু ওখানকার যে আদিবাসীদের ভাষা সে অনেকটাই জানে। তো সে তাদেরকে বলল, দেখো আমি একজন গবেষক, আমি আসছিলাম এখানে গবেষণার কাজে, তো আমার পথ হারায় গেছে এবং এখানে এসে আসছি, জায়গাটা কোথায়? তখন তাদের মধ্যে যে নেতা লোকটা, সে বলল যে তোমার এখানে কোথায় এটা জানার দরকার নাই, তুমি এখানে কিভাবে আসলা? তো সে বলতেছে আমি তোমাকে বললাম আমি পথ হারাই ফেলছি, আমার সাথে ক্রুরা আসলে বোট চালাইতেছিল এবং আমি ঘুমাই গেছি, ওরা অন্য মনস্ক ছিল, এখানে চলে আসছি, তা আমাকে জানতে হবে আমি তো গবেষক এটা কোথায়। তো তারা বলছে না, এটা তোমাকে আমরা লোকেশনটা দিতে পারবো না, তার বোটটাকে বলে তোমার বোট কাছে ফেরাও। তো সাথে সাথে তার সাথে লোকরা অস্ত্র তাক করলো এদের দিকে। তো মাইকেল হাত উঁচা করে বলল যে অস্ত্র নামা, অস্ত্র তাক করে কি লাভ, আমি তো নিরস্ত্র মানুষ, আমাকে তোমরা অস্ত্র দেখায় কি লাভ, সমস্যা কি? তো যাই হোক, তো বোটটাকে তারা কাছায় নিয়ে আসলো এবং ওই লোকরা আরো বোটটাকে নিয়ে তাড়াতাড়ি তারাই নোংর করে ফেললো এবং তাদের নেতা উঠল মাইকেলের বোটে এবং মাইকেলের সাথে কথা বলা শুরু করলো যে কি ব্যাপার, তুমি কোথায় গবেষণা করো ইত্যাদি ইত্যাদি ডিটেলস জানা শুরু করলো। তো মাইকেল মোটামুটি কিছু উত্তর বুঝায় রাখছিল, সেগুলো সে বলে আসো আমরা উপরে বসে কথা বলি। তো লোকটা রাজি হচ্ছিল না, তারপরও মাইকেল তাকে রিকোয়েস্ট করলো, বলে আই ইনসিস্ট। তো লোকটা উঠে আসলো তার সাথে উপরে, তার যে কেবিন ওখানে বসলো, তাদের লোকজন যারা ছিল তারা নিচে দাঁড়ায় আছে তখনও তাদের অস্ত্রশস্ত্র হাতে। তো মাইকেল কথা বলা শুরু করলো, তাকে বললো যে দেখো আমি গবেষণা করতে আসছি। তো সেই লোকটাকে সে একটা গিফট বের করে দিল কাঠের বাক্সে, এবং সেটার মধ্যে একটা মানে সুরা ছিল আর কি, মানে তারা যে ড্রিঙ্ক করে সেরকম আর কি। তো লোকটা দেখলো চোখ চকচক করে উঠছে মাইকেলের, সে বলল যে এটা তোমাকে গিফট দিলাম, আমি আসছি এখানে গবেষণা করতে, আমি এখানে এই তোমাদের এখানে একটা এরকম সার্পেন্ট গড নামে একটা জিনিসের নাম শুনছি, সেটা নিয়ে গবেষণা করতেছি। তো এটা শোনার সাথে সাথে লোকটার দেখা গেল যে চোখ দুটা মানে অন্যরকম হয়ে গেল, সে সন্দেহের চোখে তাকানো শুরু করলো। তো মাইকেল বললো যে ওইভাবে তাকায়ও না, তুমি আমাকে জাস্ট বলো যে এইখানে এই জিনিসটা কি এরকম সত্যি নাকি মিথ্যা, এবং আমি এগুলো নিয়ে গবেষণা করি। তো লোকটা তখন বললো যে এটা মিথ তুমি কোথা থেকে শুনছো, বলে আমি শুনছি, আমি যেহেতু গবেষক আমি তো এটা জানতেই পারি। বলতে লোকটা বলতেছে তখন যে তুমি এগুলো জানার কোনো দরকার নাই, এইখানকার মিথ কি আছে না আছে এটা কাউকে জানানো হয় না, তুমি এখান থেকে চলে যাবা, তোমাকে সময় দিচ্ছি এবং তুমি যেখানে আসছো এর জন্য আমাদেরকে তোমার টাকা পয়সা দিয়ে যেতে হবে, তোমাদের যে টাকা পয়সা থাকে তুমি সব দিয়ে আমাদেরকে চলে যাবা এখান থেকে। তো মাইকেল বলে যে আমি টাকা পয়সা তোমাদের জন্য নিয়ে আসছি, আমি জানি তোমরা অনেকে এখানে এই জায়গাটা পাহারা দাও, তো আমাকে যদি তোমরা সাহায্য করো আমার গবেষণার কাজে তাহলে তোমাকে আমি ইনাফ দিতে পারবো, এবং এখন না আমি আরো ম্যানেজ করে নিতে পারবো তোমাদেরকে, কোনো সমস্যা নাই। তো লোকটা একটু সন্দেহের চোখে দেখাচ্ছে মাইকেলের সাথে, মাইকেল একটা খুব ভালো নেগোসিয়েটর ছিল, খুব ভালো কথা বলতে পারত। যাই হোক, সে কথা বলতে বলতে লোকটাকে কনভিন্স করে ফেলে এই টাকা পয়সার ব্যাপারে। সে বলে যে আমি তোমাদেরকে দিব, তো এর বিনিময়ে যেটা করবা তোমরা আমাকে দেখাবা জিনিসটা কোথায় আছে কিরকম কি। তো লোকটা একটা ইভেল হাসি দেয়, উইকেট হাসি দিয়ে বলে যে দেখো তুমি দেখবা কিন্তু ফিরে যেতে পারবা কিনা সেটা কিন্তু আমি বলবো না, এটা নিশ্চয়তা নাই কোনো। তো মাইকেল তখন বলে যে ওকে আমি এগ্রি করতেছি, আমার সব রিস্ক আমার। তো বলে তোমার লোকরা আমাদের সাথেই যাবে, তাদেরকে এখানে রেখে যাওয়া যাবে না, আর তোমার বোট ওইখানে এভাবে নোংর করা থাকবে, আমরা এটা বেঁধে রাখবো বোট। মাইকেল বলে ওকে নো প্রবলেম। তো তার সাথে মাইকেলের সাথে দুজন লোক তারা সহ রওনা দেয় ওইখান থেকে, রাতের বেলায় তাদেরকে নিয়ে রওনা দেয়। মাইকেল বলছিল যে রাতটাকে আমরা বোটে কাটাইতে পারি, বলে না। তো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, গাছগাছালি তখন অন্ধকার হয়ে গেছে, এবং সে কিন্তু তার বোটের মোটামুটি সবকিছু লক করে। তো মাইকেল বলছে যে তুমি যদি মনে করে থাকো ওই ইকে বলতেছে যে আমার বোটের মধ্যেই টাকা পয়সা আছে ওরকম, ওইটা কিন্তু না, টাকা পয়সা আছে কিন্তু কোথায় আছে সেটা তোমাকে আমি বলবো পরে, যখন তুমি আমাকে এটা সন্ধান দিবা তখন আমি জানাই যাবো কোথায় টাকা পয়সা আছে। যাই হোক, লোকটা তার কথা খুব একটা ই করে না, লোকটা মোটামুটি বোঝা গেছে যে মাইকেলের এই বোট এবং তার জিনিসপত্র পেয়ে গেলেই সে মোটামুটি খুশি, আর টাকা পয়সাটা হলো বোনাস যদি পায়। যাই হোক, মাইকেল এনে হেঁটে যাচ্ছে তারা, মাইকেল এবং তার দুই গ্রুপে, এবং ওরা খুব ভয় পেয়েছে যারা একটু ওখানকার আদিবাসীদের অংশ ছিল, ওই ক্রু দুজন কিন্তু আদিবাসীদের থেকেই আসছে, তারা বেশ ভয় পেয়েছে। তো যাই হোক, রাতের বেলা হাঁটতেছে এবং বিভিন্ন রকম ডাক, এগুলোতে সে আরো ভয় পেয়ে যাচ্ছে দুজন ক্রু। অনেক দূর আঁকা বাঁকা পথ, মাইকেল এতটা বুঝতে পারল না কোথা দিয়ে আসছে, এবং ওরাই চিনে ওই রাস্তা। এসে একটা ক্যাম্পের মধ্যে দেখলো যে ওখানে ক্যাম্প ফায়ার জ্বলতেছে, সেখানে নিয়ে আসলো, এসে বসতে দিল মাইকেলদের, এবং বসতে দিয়ে তারপর কথাবার্তা বললো। এবং মাইকেলের যে তাদের জন্য যে জিনিস নিয়ে আসছিল সুরুয়া, যেটা মাইকেলের কাছে ছিল মানে একটা বিদেশি মদের বোতল, সেটা সে তাদেরকে দেয়। তো ওই লোক সেই বোতল নিয়ে যায় ভিতরে, তার মতো সে চেখে দেখে ওইটা আরো, আর তারপর অনেকক্ষণ সময় পার হয়ে যায়। তো মাইকেল বলে আমাদের কিছু খাবার দাবার দাও, তো দেখে যায় হ্যাঁ খাবার দাবার তাদেরকে দেয়, এবং রাতের বেলা তাদেরকে একটা তাদের লোকাল ড্রিঙ্ক খাওয়ায় ওইখানে, এবং তারপর দেখে আগুনের পাড়ে তাদের ওইখানে একটা নৃত্য হয় এবং সে নাচটা দেখায় তাদেরকে। নাচটা বেশ ভয়ঙ্কর, মানে যেহেতু তাদেরকে এক ধরনের পানীয় দিছে, সে পানীয় খেয়ে তার মাইকেলের কাছে আরো অন্যরকম লাগা শুরু করে ক্যারেক্টারগুলো, মাস্ক পরা ক্যারেক্টারগুলো নাচে সামনে এসে, মাইকেলের কাছে আরো অন্যরকম লাগা শুরু করে, এবং তার কাছে মনে হয় যে এখানে অশরীরী কিছুর প্রভাব বিস্তার হচ্ছে, মানে এটা নর্মাল না। তো মাইকেল এক পর্যায়ে বলে আমি একটু ঘুমাইতে চাই, আমার মাথায় হইতেছে। লোকটা হাসতে থাকে, হাসতে হাসতে বলে যে তুমি আমাদের এই সামান্য নাচই দেখতে পারো না, তুমি যে যাবা ওইখানে। মাইকেল বলে যে ওকে এটা পরে কথা হবে। তো রাতের বেলা মাইকেল যে তাবুতে ঘুমায়, তার খুব ভয়ঙ্কর কিছু দুঃস্বপ্ন দেখে সে, এবং স্বপ্নটা এত ভয়ের ছিল বলার মতো না। সে স্বপ্নে দেখে যে একটা তার মুখের উপরে একটা সাপ এরকম ঘুমের মধ্যে দেখতেছে, যে তাকে এরকম জীব বের করে করে দেখাচ্ছে রাত, মানে সে চোখ মেলছে ঘুমের থেকে স্বপ্নে দেখতেছে আর কি, যে সে চোখ মেলছে দেখতেছে একটা সাপ জীব বের করে করে লক লক করতেছে তার মুখের উপরে। ভয়ে চিৎকার করে উঠে মাইকেল, উঠে দেখে যে সে একটা তাবুতে চুপচাপ শুয়ে আছে, কেউ নাই, ওরা নীরব নিথর তাবু, এবং তার কাছে মনে হয় তাবুর আশপাশে সর 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 করে শব্দ হচ্ছে বিভিন্ন রকম। তো যাই হোক, অনেক রাত পর্যন্ত সে জেগে বসে থাকে এবং তার মনের মধ্যে ভয় কাজ করা শুরু করে যে সে একটা ডিফারেন্ট জোনে আসছে। তো ওইভাবে করে সে অনেকক্ষণ বসে থাকে, অনেক সময় ঝিমাইতে ঝিমাইতে ঘুমা যায়। তো সকালবেলা যখন সে উঠে, উঠে দেখে যে তাদের ওই লোক যারা তাকে আনছিল তারা আসে, এসে বলে যে তোমার ক্রু দুজন পলায় গেছে, তাদেরকে পাচ্ছি না আমরা, তারা এখান থেকে পলায় গেছে, তো তুমি একজন আসো, চলো আমাদের বসের কাছে। তো বসের কাছে নিয়ে যায়, বস তার বস বলে যে বলছিলাম না যে এগুলা নেওয়ার মতো অবস্থা তোমাদের নাই, তোমার ক্রু দুজন পলাইছে। তো মাইকেল বলে যে আমি তো পলাই নাই, ওরা তোমাদেরই এখান থেকে গেছে, এর জন্যই পলাইছে, ওদের হাট শক্ত না আমার হাট অনেক শক্ত, তুমি আমাকে দেখাও এবং আমি তোমাকে যা যা বলছি প্রমিস করছি সেগুলো দিব, আমার আছে আসলে। তো মাইকেল ওই লোকের সাথে কথাবার্তা বলতে বলতে বেশ লোকটাকে কনভিন্স করে ফেলে। তো লোকটা তখন মাইকেলকে বলে, দেখো আমি তো যাব না ওই জায়গায়, তোমাকে আমি লোক ম্যানেজ করে দিব, এবং তাদেরকে তোমার ইমিডিয়েটলি কিছু দিতে হবে, তারা তো এইভাবে যাবে না। তো মাইকেল বলে তাহলে আমি তোমাকে কি দিতে পারি, বলে যে তোমার সাথে এই যে তোমার দামি ঘড়ি আছে তোমার হাতে বুঝতেছি, এবং তোমার সাথে পকেটে যা যা আছে এগুলো দিয়ে দাও, এগুলো দিলে ওরা একটা নিশ্চয়তা পাবে যে তারা তোমার কাছ থেকে অর্থ কড়ি পাবে। মাইকেল বলে ঠিক আছে আমি এগুলো দিব, অসুবিধা নেই। তো বলে সবকিছু ঠিকঠাক করে ঠিক দুপুরের দিকে মাইকেল যাত্রা শুরু করে। তো ওদের ওখান থেকে তার সাথে চারজন মানুষ দিছে, এবং চারজন মানুষ সে দেখলো যে একটা ছাগল, মানে একটা বেশ বড় ছাগল তারা বেঁধে নিয়ে যাচ্ছে ওই চারজন, এবং ছাগলটা ম্যা ম্যা করে ডাকতেছে, মানে কঠিন অবস্থা, মানে মাইকেলের কাছে ভালো লাগতেছিল না এই জিনিসটা। তো নিয়ে যাচ্ছে, তার বয়ে নিয়ে যাচ্ছে ছাগলটাকে বেঁধে তারা, এবং মাইকেল তাদের সাথে যাচ্ছে, এবং মাইকেল তাদের অনুসরণ করতে বেশ কষ্ট হচ্ছে, বিভিন্ন রাস্তা আর কি, এরকম চিকন রাস্তা, কোনো জায়গায় ঝিরির মতো চলে গেছে, কোনো জায়গায় এরকম উঁচু নিচু, এবং মানে খুবই কঠিন অবস্থা, পায়ে চলা পথ, এবং এই পথগুলো এমনই সংকীর্ণ অনেক জায়গায় হাঁটার মতো না। হাঁটতে হাঁটতে সেই একটা পাহাড়ের পাদদেশে আসছে তারা, সেখান থেকে বড় বড় বোল্ডার, বড় বড় পাথরের দিক, সেখান থেকে ওঠা শুরু করলো ওই লোকগুলো, এবং সেই ছাগল বয়ে নিয়ে যাচ্ছে তারা চারজন। তো উঠতে উঠতে ঘুরতে ঘুরতে মাইকেলের মানে মনে হলো যে তার পা ধরে আসতেছে, তো সে তাদেরকে এক জায়গায় বলে থামো আমি একটু থামতে চাই। তো তারা তাদের মাথা নাড়তে থাকে যে না থামা যাবে না, মানে তারা এখানে এতক্ষণ থাকবে না। তারা আবার ওঠা শুরু করলো, মাইকেলও অগাত্ত মানে আর কোনো কথা না বলে ওঠা শুরু করলো। মাইকেলের আগেই তার হাতের এই ঘড়ি, তারপর পকেটে কিছু টাকা পয়সা ছিল সেগুলো তার হাতের আংটি এগুলো দিয়ে দিছে এদেরকে, জাস্ট ওই যে তারা ক্যাশ নগদ চায় এগুলা। তো হাঁটতে হাঁটতে এক পর্যায়ে তারা পাহাড়ের একটা জায়গায় চলে আসলো, পাহাড় কিন্তু এখানে অনেক উঁচা, কত উঁচুতে ক্লাইম করছে মাইকেল বলতে পারবে না, সে দেখ বুঝতেছে যে তার দুটো পা একদম ধরে গেছে। এখন সে যে চাকরি করত সেটাতে সে এগুলোতে ইউজ টু ছিল, বিভিন্ন রকম কঠিন ট্রেনিং বা এগুলোর মধ্যে তাকে যেতে হয়েছে, তো তার কাছে এটা ব্যাপার লাগার কথা না, কিন্তু এত রুক্ষ পাহাড়, এত খাড়া, এটাতে উঠতে যে তার দুইটা পা ধরে গেছে, ছিঁড়ে যাবে এরকম একটা অবস্থা। তো ওই লোকগুলো যেহেতু আদিবাসী, তারা অভ্যস্ত, তাদের কাছে এটা ব্যাপার না। তো একটা জিনিস মাইকেল বুঝলো যে এখন যেখানে আছে সেখানে মেঘের আনাগোনা আছে, মানে বেশ উঁচু মেঘ ছেয়ে ছেয়ে যাচ্ছে। তো ওই সাথের যে চারজন এবং ওই যে ছাগল বয়ে নিয়ে যাচ্ছে, তারা শীষ দিল মাইকেলকে। তো মাইকেল তাকানোর পরে তাকে দেখাচ্ছে যে উপরে অন্ধকার হয়ে যাচ্ছে, একটা জায়গায় উঠে গিয়ে এক চিলতে একটা পাথরের বারান্দার মতো, এবং তার পাশে একটা গুহা মুখ, ওই জায়গায় দেখাই দিতেছে মাইকেলকে যে ওই জায়গায় যেতে হবে। তো মাইকেল জাস্ট মাথা নাড়লো, তো তারা হাঁটা দিল। মাইকেল এখনো বুঝে পাচ্ছে না যে ছাগলটাকে ওরা কেন আনছে সাথে করে। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে তারা চলে আসলো সেই যে ওই গুহার মুখের কাছে, ওইখানে যে দেখলো তারা সাবধান হয়ে গেছে, এবং ওই ছাগলটা অস্থির হয়ে মানে বারবার ডাকাডাকি করতেছে। তো মাইকেলকে তারা ডাকলো সামনে, এরকম করে হাত দিয়ে এরকম ডাকতেছে। মাইকেল কাছে আসলো, তাকে বলতেছে সামনে যাও। মাইকেল তাদের ভাষা কিছু বুঝতেছে ভালোই, বলতেছে সামনে যাও। তো মাইকেলটা বলছে আগে যেতে সামনে। মাইকেল এগিয়ে গেল একটু একটু করে, ওদের পার হয়ে গেছে, কিন্তু মাইকেল পার হয়ে গুহামুখের কাছে আসতেছে। তো গুহামুখের কাছে এসে দেখতেছে ওই পাশে কিন্তু মেঘ জড়ো হয়ে গেছে, এবং মেঘটা এত ডেন্স মেঘ যে নিচের কিচ্ছু দেখা যাচ্ছে না, মনে হইতেছে ঝাপসা পুরা কুয়াশায় ছাওয়া, নিচে কিচ্ছু দেখা যাচ্ছে না, এত উঁচু থেকে নিচে মেঘ, এরকম একটা অবস্থা। তো মাইকেল মাথা নাড়লো যে এখান থেকে পড়লে যে কি অবস্থা হবে বুঝতে পারতেছে। গুহার ভেতর দিকে সে দেখলো অন্ধকার, মানে কোন ই নাই, আলো নাই। তো সে ওই লোকদের দিকে এভাবে তাকাইলো যে অন্ধকার ভিতরে। তো ওই লোকগুলা তাকে একটা মোমবাতি ধরাই দিল হাতে, মোমবাতি ধরাই দিল আর একটা ম্যাচ, এবং সেই ম্যাচও স্যাঁতস্যাঁতে, মানে এটা ধরানোর মতো অবস্থা, মানে ধরবে কিনা হুনুস। তো মাইকেল ওই ম্যাচ আর মোমবাতিটা নিয়ে তার যে প্যান্ট ছিল তার ওখানে কার্গো প্যান্ট পরা সেটা পকেটে ঢুকাইল। ঢুকানোর পর লোকগুলো আস্তে আস্তে হেঁটে আসতো ছাগলগুলো নিয়ে, এসে গুহামুখের কাছে ছাগলটা আরো বেশি চিৎকার করা শুরু করছে। গুহামুখের কাছে নিয়ে ছাগলটাকে এরকম সামনে বাড়ায় দুইজন হেঁটে ঢুকলো আর দুইজন পিছনে বেড় দিয়ে আসছে যাতে ছাগলটা পিছন দিকে না চলে আসলো। ওখানে যে তারা করলো কি, ওই রশিগুলা খুলে দিল ছাগলের, এবং ছাগলটা লাফ দিয়ে চলে যেতে গেছিল, পিছে তারা ধাক্কা দিয়ে ছাগলটাকে ভেতর দিকে ঢুকাই দিল। ছাগলটা শব্দ করতে আর এদিক দিয়ে তারা ছাগলটার সামনে এরকম শব্দ করলো, এবং মানে কিম্ভূত কিমাঙ্গার একটা শব্দ করলো। ছাগলটা ওই শব্দে আর পিছন দিকে আসলো না, সামনে যে ডাকতেছে ম্যা ম্যা করে। তো মাইকেলের কাছে একটু মায়া লাগলো ব্যাপারটা, মানে তার কাছে মনে হলো জিনিসটা ঠিক না। তো সে তাদেরকে মানে এরকম চোখ দিয়ে করলো, কি ব্যাপার ছাগলটার এবার ছাড়লা কেন? তো সে সামনে বাড়ছে দুই পা, যে সে ছাগলটাকে নিয়ে আসবে, ছাগলটা যেহেতু ভয় পেয়েছে। সে দেখতেছে ছাগলটার পেছন দিকটা, তখনও বাইরের গুহা বাইরের আলোটা হালকা ভাবে পড়ছে, ছাগলের পেছন দিকটা দেখা যাচ্ছে। তো মাইকেল যে জাস্ট হাত দিয়ে ধরবে, এই সময় শেট করে মনে হলো ছাগলটাকে টেনে কেউ নিয়ে গেল ভিতরে, এবং একটা দীর্ঘ শব্দ হইল ছাগলের লাস্ট ডাক, এরকম কিছু একটা নিয়ে গেল ভিতরে টান দিয়ে। তো মাইকেল এক সেকেন্ডে দুই পা পিছনে এসে পড়ছে, এবং সে খেয়াল করলো যে তার পেছনের যে লোকগুলা ছিল, যেই আদিবাসী, সেগুলো ঝেড়ে দৌড় দিয়েছে পিছন দিকে, মানে দৌড়া যেভাবে পারছে ফার্স্ট নেমে যাচ্ছে ওখান থেকে। তো মাইকেল ওখানে দাঁড়ায় আছে বোকার মতো কিছুক্ষণ, সে কি করবো বুঝতে পারতেছে না। সে কান খাড়া করে শোনা শব্দ করছে, ছাগলের আর কোন শব্দ নাই। একটু পরে সে কেমন উদ্ভট বিদঘুটে শব্দ পাওয়া শুরু করলো গুহার ভিতর থেকে, এবং মনে হচ্ছে যে মানে কেমন একটা শব্দ, মানুষ যদি বা কোনো মানুষ বা মানুষই অ্যাকচুয়ালি যদি কিছু খায় খুব মানে ই দিয়ে, মানে মুখ দিয়ে এরকম করে গিলতে থাকে, খুব বুভুক্ষ মানুষ, এরকম শব্দ হয়, সেরকম একটা শব্দ হচ্ছে এখানে, কেমন জানি মাইকেলের কাছে বেশ অন্যরকম। তারপর মনে হলো যে কিছু টেনে ছিঁড়ে ফেললে যেরকম শব্দ হয় সেরকম শব্দ হচ্ছে। মাইকেল ভয় পেয়ে গেল, সে আস্তে করে পকেটে, কারণ তার কাছে ফ্ল্যাশ লাইট নাই, সে পকেটে হাত দিয়ে মোমটা নিল। মোমটা নিয়ে এই যে ম্যাচের যে তাকে দিছে, ম্যাচটা হচ্ছে ম্যাচ, এটা হচ্ছে বুক অফ ম্যাচেস, মানে এই এইটা কিন্তু কাগজের প্যাকেটের মধ্যে, ম্যাচের কাঠিগুলো কাগজের মোটা, তার মাথায় ম্যাচের বারুদ দেওয়া আর কি। তো সে অনেক কষ্ট ছিঁড়ল কাঠি ছিঁড়ে, সে বারবার ঘষা দিচ্ছে অঞ্চল, কিন্তু আগুন জ্বলতেছে না। অনেকবার ট্রাই করলো, এবং সে বারবার বলতো, একবার সে দিল, একবার করে একটু আগুন জ্বলে উঠলো। এক নজর আগুন জ্বলছে এই অন্ধকারের মধ্যে, সে একটা জিনিস খেয়াল করলো যে গুহার ভেতরের অংশে অনেক দূর গভীরতা বোঝা যাচ্ছে, ওই এক সেকেন্ডে সে যা দেখছে গ্লেন্সে, ওইখানে কেউ একজন বসে আছে, মানুষের মতো কালো একটা ক্লোথ পরা, তার হাতে ছাগলটা ধরা, এবং ছাগলটার অনেকটা অংশ মানে মানে ই হয়ে গেছে, ক্ষতবিক্ষত এরকম আর কি, মানে ওইটা ই হয়ে গেছে। তো এই সিনটা দেখে প্রচন্ড ভয় পাইছে মাইকেল এক সেকেন্ড, এবং সে মানে ভয়ের চোটে আরেকটা ম্যাচ তাড়াতাড়ি টেনে আবার দিচ্ছে, জ্বলতেছে না, এবং সে পিছনে পিছন দিকে আসতেছে গুহামুখের কাছে। তো গুহামুখের একদম কাছে চলে আসলো সে, তখন সেখান থেকে দেখতেছে আলো পিছনে মিলায় যাচ্ছে, কেউ নাই, এবং ভিতরে সে শব্দ কিন্তু হচ্ছেই। সে কয়েকবার ট্রাই করে একবার সে আগুনটা ধরলো, কাঠিটা একটু স্টিডি হয়েছে, সে মোমের আগায় ধরলো, মোমটার সলতে জ্বলে উঠছে। তারপর সে আস্তে করে মোমটা যাতে নিভে জানা যায় বাতাসে, কারণ আগুন জ্বালানো খুব কঠিন, ম্যাচটাকে সে পকেটে আবার রেখে মোমটাকে সামনে বাড়ায় সামনে গেল, যেখানে সে ওই যে আলখাল্লা পরা একটা মানুষের মতো অবয়ব দেখছিল, সারা মুখে রক্ত লেগে আছে, যে মানুষটা নাই, ওই জায়গাটা খালি, এবং সে দেখলো ওইখানে অনেক ব্লাড পড়ে আছে, রক্ত পড়ে আছে জায়গায়। তো মাইকেল প্রচন্ড ভয় পেয়েছে, ভয়ঙ্কর রকম ভয় পেয়েছে সে, কিন্তু সে সাহস করে করে মোমটাকে আগে বাড়ায় ধরে আস্তে আস্তে যাচ্ছে। গুহার ভিতরে কোনো বাতাস নাই, গুহাটা একেবারে নিথর বাতাস, চাপা একটা পরিবেশ ভিতরে সে যাচ্ছে, এবং সে ভেতর থেকে মনে হচ্ছে গুহার আরো ভেতর থেকে শব্দটা বেশ বাড়তি রকম আসতেছে, ভলিউমাইজ হয়ে যেতেছে শব্দটা, মানে এরকম কপ 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 করার, তারপর ছেঁড়ার শব্দ এরকম। তো এরকম পেতে পেতে সে সামনে যাচ্ছে, সামনে যেতে যেতে এক জায়গায় সে দেখলো একটা বিশাল একটা ফাঁকা জায়গায় সে প্রবেশ করছে। সেই জায়গাটা চারিপাশে দোয়াল মানে গুহার দেয়ালগুলা অমসৃণ, বিভিন্ন রকম খাজ টাজ আছে এরকম, এবং সে তার মোমবাতির আলোতে দেখতেছে ওই খাজের মাঝে বিভিন্ন জায়গায় মোমবাতি লাগানো, আর একটা দেয়ালের পাশে আলখাল্লা পরা একজন মানুষ সে বসে আছে, তার মুখে একটা মুখোশ, সে মুখোশটা অনেকটা মানুষের কঙ্কাল স্কালের মতো দেখতে, কালো রঙের কুচকুচে, কিন্তু এইটা কি কোনো আসলে মানুষের স্কাল কেটে বানাইছে কিনা সেটা সে জানে না, বাট চেহারা দেখা যাচ্ছে না, এবং ওই যে ছাগলের অংশ পড়ে আছে এক পাশে ফুলাই সাইডে, ওই যে মানুষটা কথা বলে উঠল বেশ ভয়ঙ্কর টোনে, এবং সেই টোনটা শুনে মাইকেলের সারা শরীর হিম হয়ে গেছে। মাইকেল এখন চিন্তা করতে পারতেছে না সে পেছন দিকে দৌড় দিবে কিনা, তাকে ওইখানকার সেই ভাষায় বলতেছে যে তোর সাহস দেখে আমি অবাক হইলাম তুই এখানে আসলি, আজকে তোর অবস্থা কি হয় সেটা দেখ। তো মাইকেল এটা শুনে ভয় পেয়ে দৌড় দিতে গেল, দৌড় দিতে গিয়েই সে ওখানে পা মানে জায়গাটা ছিল একটু উঁচু নিচু, সে যে দুই পা নেমে আসছিল সিঁড়ির মতো সেটা বুঝতে পারে নাই, অন্ধকারে পা লেগে সে ধিম করে পড়ল, পড়ার সাথে সাথে তার মাথাটা ওই পাথরে ঠুকে গেল, মাইকেল বেহুশ হয়ে গেছে, মানে তার সেন্স নাই, চোখের সামনে অন্ধকার দেখে বেহুশ হয়ে গেছে বাড়িকে। মাইকেলের যখন হুশ ফিরছে সে দেখতেছে চোখ পিটপিট করে তাকাচ্ছে, তাকায় দেখতেছে তার হাত বাঁধা, দুই হাত বাঁধা, এবং তার পা আছে, পা নাড়াইতে পারতেছে সে, কিন্তু দুই হাত পুরো বাঁধা আর কি এরকম, এবং তাকে বেঁধে রাখা হয়েছে একটা খুঁটির মতো জায়গায়, অনেকটা ক্রসের মতো জায়গায়, এবং দুই হাতের উপরে বেঁধে রাখছে তাকে, নাড়ানোর মতো অবস্থা তার নাই। তো মাইকেল বেশ ই হয়ে গেল, মানে নড়ার চেষ্টা করলো, দেখলো যে না এখান থেকে বেরোনোর অবস্থা এরকম নাই, সে যদি চেষ্টাও করে মানে শরীরটাকে বাঁকিয়ে তুলতে উপর দিকে তার হাত মুচড়ে যাবে, সেটা সম্ভব না যেহেতু ক্রসের মতো বেঁধে রাখছে তাকে। আর সারা ঘরের মধ্যে ওই যে খাদের মধ্যে অসংখ্য মোমবাতি জ্বালানো, এবং মোমবাতিগুলা লাল রঙের মোমবাতি, খুব অন্যরকম লাল, মানে এটা দেখে মানে স্বাভাবিক কোন লাল রং মনে হয় না এরকম, এবং হঠাৎ শব্দ পেল সে, এবং শব্দের মধ্যে দেখতে সেই আলখাল্লা পরা মানুষটা, সেই যে আলখাল্লা পরা মানুষটা এরকম মুখের মধ্যে মাস্ক, চেহারা সে দেখে নাই, চেহারা ওই যে এক সেকেন্ড চোখে পড়ছিল ম্যাচের ফ্লেমে হালকা, সেখানে বিভৎস চেহারা দেখছিল সে। সে হেঁটে হেঁটে সামনে আসছে, এসে বলতেছে তুই নিজেই এখানে খোরাক হয়ে আসছিস, হ্যাঁ তুই এখানেই খোরাক হয়ে আসছিস, আজকে তুই ছিলি আমাদের এই দেবতার খোরাক হিসাবে। তো মাইকেল বলল যে কিসের দেবতা, মাইকেল তখন কথা বলে উঠছে কিসের দেবতা, তো দেখলো যে ওই লোকটা হেসে দিল, হাসিটা ভয়ঙ্কর ভয়ঙ্কর হাসি, কুটিল হাসি, মানুষের হইতে পারে না, এবং হাসির চোটে লোকটার মুখের যে স্কালের উপরে স্কালের মতো যে মাস্ক পরা সেটা ভেতরতে ধোঁয়ার মতো বেরিয়ে গেল হাসির চোটে, এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর এটা বর্ণনাতীত এরকম একটা অবস্থা। তো মাইকেল বলল যে কিসের দেবতা, আমি এখানে জানি কোন একটা প্রাণী আছে, ভয়ঙ্কর প্রাণী আছে, যেটা হয় সেই প্রাণীরা তোরা এখানে খাবার দিস, তো এই খাওয়া সেখানে, এবং তোরা এই উদ্ভট এই আচার অনুষ্ঠান করিস এখানে, তোদের লজ্জা লাগে না? মাইকেল বলতেছে তাদের তো লজ্জা লাগে না, সেই মনি। তো ওই লোকটা আবার হাসতেছে হাসতেছে, বলে ওকে সময় আসুক, লোকটা বলতে সময় আসুক, তুমি থাক আমি এখন চলে যাব। আর লোকটা তার দিকে তাকাইছে, বলতেছে যে তোর কিন্তু আজকে শেষ দিন, এটা জেনেই তো এখানে আসছিলি। তো মাইকেল বলে যে না আজকে আমার শেষ দিন না, আমার সেই সেই দিন হবে যেদিন নাকি গড অলমাইটি চাবে, গড অলমাইটি যদি আজকে আমার সেই দিন লেখা থাকে এখানে তো এখানেই হবে, আর তিনি যদি তোর সেই দিন লেখা থাকে, তোদের সেই দিন লেখা থাকে, তাহলে সেটাও এখানে হবে, এটা মনে রাখিস। তো লোকটা হাসা শুরু করলো, ভয়ঙ্কর হাসি, চারিদিকে প্রতিধ্বনিতেছে গুহার মধ্যে ভয়ঙ্কর। তো বলতেছে যে তুই একটু পরে বুঝতে পারবি, এরকম বলে লোকটা একদিকে সরে গেল, মানে গুহাটা দুই দিকে বিস্তৃত এরকম, একদিক দিয়ে সরে গেল, মানে লোকটাকে দেখা গেল না, সে আস্তেই করে চলে গেল। মাইকেল সম্পূর্ণ একা, তার কাছে ভয় লাগতেছে গুহার মধ্যে, মানে অন্যরকম লাগতেছে। তো সে হঠাৎ তাকায় দেখল গুহার উপরে ছাদের এক কোণা দিয়ে আকাশ দেখা যায়, হালকা একটা ছোট্ট ফুটা আছে এরকম উঁচু, কাইন্ড অফ লাইক মানে এক কোণা দিয়ে মনে হচ্ছে যে ওখানে কোনো ঢাকনি বা কিছু ছিল, কেউ সরায় ফেলছে, সেখান দিয়ে চাঁদ দেখা যাচ্ছে, সুন্দর চাঁদ এবং তারা। তো মাইকেল তখন ভাবতেছে যে এগুলা এই অভাগার বাচ্চাগুলা, মানে সে তখন ভাবতেছে যে এই অভাগার বাচ্চাগুলা এইখানে নিশ্চয়ই মানুষ এনে এনে মারে, কোনো বন্য প্রাণী এখানে আছে এটা দিয়ে এরা মারে। তো যাই হোক, সে প্রার্থনা করতে থাকে মনে মনে, চোখ বন্ধ করে প্রার্থনা করতে থাকে, সে মানে মনে মনে প্রার্থনা করে যে সৃষ্টিকর্তা আমাকে বাঁচাও, অনেক মনে মনে সে ডিপ একটা প্রার্থনা ডুবে যায়। আর সে চিন্তা করে যে আমার এটা দেখতে আসা ঠিক হয় নাই, মানে আমি তো কিউরিয়াস ছিলাম জিনিসটা কি। তো মাইকেল যখন এটা চিন্তা করতে থাকে, হঠাৎ সে ওইখানে শব্দ শুনতে পায়, কেমন জানি রিনঝিন রিনঝিন শব্দ। এই রিনঝিন রিনঝিন শব্দটা মনে হচ্ছে কোনো কিছু নাড়া খাচ্ছে, মানে যদি কোনো অর্নামেন্ট নড়াচড়া করে সেরকম, অনেকটা এই যে আমাদের উপমহাদেশে যে পায়েল পরে হাঁটে যেরকম ওই ধরনের। মাইকেল চোখ বন্ধ করে রাখতে রাখতে সব মেলে, চোখ মেলার পর সে দেখে তার থেকে বেশ খানিকটা দূরে এই গুহার যে দুই দিকে যে চলে গেছে দুইটা পথ, এর মধ্যে বাঁ দিকে একটা নারী দাঁড়ায় আছে, যেই নারীকে সে দেখছিল বোট থেকে, মানে ট্যান রঙের একটা নারী, এবং তার কালো চুল মানে বেশ বড় এবং চোখগুলা বড় বড় কালচে রঙের চোখ, মানে চোখ চোখের মনি কালচে বড় চোখ, এবং তার দিকে তাকায় আছে, এবং সে সাদা রঙের একটা ড্রেস পরা, এবং সেই চোখ থেকে কেমন যেন একটা দূতি বের হইতেছে, মনে হচ্ছে যে তাকে মানে দেখে ফেলতেছে, তার সবকিছু ভালো মতন দেখতেছে। তো মাইকেল ভাবল যে এটা কি, মানে এই এই নারীটা কে। তো সে জিজ্ঞেস করলো হু আর ইউ, এটার উত্তরে নারীটা মুখটা এরকম হা করে তার দিকে একটা শব্দ করলো। সে খেয়াল করলো যে এই নারীর মুখের মধ্যে ফ্যাং আছে, মানে এরকম দাঁত, যেরকম সাপের দাঁত থাকে সেরকম দাঁত আছে, এবং এক সেকেন্ডে সে দেখল নারীটা মাটিতে শুয়ে পড়ল সামনে, এবং তার সামনেই সেটা একটা সাপে পরিণত হল, এবং সাপটা বেশ বড় সাদা রঙের একটা সাপ, এবং এই সাপ তার দিকে এগিয়ে আসা শুরু করলো। এখন সে মাইকেলের তখনকার অবস্থা এমন ছিল, সে ভাবতেছে সে কি কোনো কারণে হেলুসিনেট করতেছে, এই সাপটা কি কোনো মানে পাইথন নাকি কোনো বিষধর সাপ, কিন্তু সাপটা তার দিকে এগিয়ে আসতেছে, এবং বেশ মোটা একটা সাপ, বেশ বড়, মানে অজগর যেরকম হয় বেশ বড়, অ্যানাকোন্ডা যেরকম হয় মানুষ সোয়ালো করে ফেলতে পারে সেরকম, এবং এই সাপটা আস্তে 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 তার সামনে চলে আসলো। এবং তখন সে মনে করতেছে, মাইকেলের মনে আসতেছে যে এইটা কোনো ডিমন হবে, এইটা কখনোই কোনো ওম্যান না, এটা ডিমন, এবং এই ডিমন তার সাথে কোন রকমের চালাকি করতেছে। এটা আস্তে আস্তে করে তার সামনে চলে আসলো এবং বেশ উঁচু হয়ে গেল, এটা সাধারণত পাইথন টাইপের সাপরা করে না, বেশ উঁচু হয়ে গেছে। পাইথন সাধারণত মানুষকে কোন প্রাণীকে কামড় দিয়ে কয়েল করে ফেলে, মানে এইটা সে করে, সে যখন খুব ক্ষুধার্ত থাকে মাত্র কয়েক সেকেন্ডের জন্য সেই এই স্পিডটা গেইন করে সে তখন ওইটাকে কামড় দিয়ে কয়েল করে ফেলে, এবং সে চাপ দিয়ে হাড়গোড় ভেঙে সেটা সলো করে ফেলে, এরকম করে পাইথন। তো সে বোঝার চেষ্টা করতে তার সামনে কেন আসতেছে, তাকাবে না ভাবতেছে, তারপরও সে তাকালো, চোখ খুলে তাকায়, তার ভয়ে তার আত্মা উড়ে গেল, দেখতেছে যে সে সাপটার মুখের সাথে তার ওই মহিলার চেহারা একটা সাদৃশ্য পাচ্ছে, এবং সাপটার জিভ লক লক করে বের করতেছে, চোখ দুটো কালচে চকচক করতেছে, এবং সেই চোখের মধ্যে সে তার নিজের প্রতিবিম্ব দেখল। তার মনে পড়ল স্বপ্নে সে ভয় পেয়েছিল সেটা। তো মাইকেল তখন মানে ভয়ে, এবং সে তার জীবনে যা করত, মানে সে ছোটবেলা চার্চে যেত তার বাবা মার সাথে, সেটা সে মনে করল, এবং সে সেখানে বসে সে সেই তার যে বাইবেলের যে ইগুলো ছিল, ভার্সগুলো ছিল, সেগুলো জোরে জোরে পড়া শুরু করল, এবং সে বারবার পড়তেছে, এবং সে চিন্তা করতেছে যে আমি কখন শেষ হব, আমাকে কখন কয়েল করে ফেলবে জিনিসটা, বাকি জিনিসগুলো মনে হয় সব মোহ, বা তাকে কোন রকমের হেলুসিনেশন হচ্ছে, বা তাকে ওই যে ড্রিঙ্কস খাওয়াইছিল ওইটার জন্য হচ্ছে, এরকম ভাবতেছে সে, এবং সে বারবার ওই বাইবেলের ভার্স আওড়াচ্ছে। এরকম সময় হঠাৎ করে ওই গুহার মধ্যে প্রচন্ড আলোড়ন তৈরি হইল, মনে হইল যে কেঁপে উঠছে গুহাটা, প্রচন্ড আলোড়ন, মানে একদম মানে কেঁপে উঠছে গুহা। সে বুঝতে পারলো তার পায়ের নিচে মাটি কাঁপতেছে, তার মানে সে বুঝলো এখানে আর্থকোয়েক হচ্ছে। মাইকেল ভয়ে তার আত্মা উড়ে গেল, এত উপরে সে আছে পাথর উপরে, এবং পাথর কয়েকটা খসে পড়ল, ঠাস ঠাস করে খসে পড়ল আশেপাশে, এবং সে তাকায় দেখল যে ওই যে সাপটা ছিল সাপটা নাই, সাপটা কোথায় হাওয়া হয়ে গেছে। তো মাইকেল তো ছুটতে পারতেছে না, তাকে তো একটা এরকম খুঁটির সাথে লাগাই দিছে, কাইন্ড অফ লাইক ক্রসের মতো। প্রচন্ড আলোড়নে দেখলো সেই ক্রসটা মানে নিচ থেকে ভেঙে পড়ে গেল। মাইকেল কোনো মতে হাঁচড়ায় পাঁচড়ায় ক্রস নিয়ে উঠলো, দেখলো যে ক্রসের ওজন অনেক বেশি, যেটা মধ্যে সে মানে ক্রসের মতো কাঠের ইসের সাথে তাকে আটকায় রাখছে, এটার ওজন অনেক বেশি। তো সে দৌড় দিল মাইকেল, ওই ডান দিকে যে ওই লোকটা চলে গেছে ওইদিকে, দৌড়াইতে দৌড়াইতে সে দেখলো যে পেছনের দিকে একটা ফাঁকা আছে, কিন্তু এই ফাঁকাটা কোন দিকে গেছে সে জানে না, নিচে সে ওইদিকে দাঁড়ায় চিন্তা করতেছে কোন দিকে যাবে। এই সময় একদম ভেঙে চুরে সব
সাইডে পড়লো, মাইকেলও আসলে আর কোন দিশা না পেয়ে ওই মানে ঝাঁকির চোটে ওই ফাঁকা দিয়ে বাইরে পড়ে গেল। এখন সে যে বাইরে পড়তেছে, ফ্রি ফল হচ্ছে, তার সাথে কাঠের একটা এরকম বড়ই বাধা, একটা জায়গায় জোর একটা বাড়ি লাগলো কোন পাথর বা কিছুর সাথে, তার হাতের উপর থেকে ভেঙে ওই জিনিসটার মূল যে দণ্ডটা ছিল সেটা ছুটে চলে গেল, আর তখন তার হাতের সাথে শুধু দুইটা কাঠ বাঁধা আছে অনেকটা। মাইকেল পড়তেছে তার ওই হাতের যে দড়িটার জন্য, যে দড়িতে সে বাঁধা ছিল, মানে দুইটা কাঠ আবার বেঁধে রাখছিল তার, ওই দড়ির জন্য সে একটা বড় গাছের ডাল পাহাড়ের পাশ থেকে বেরিয়েছিল, ওইটার সাথে সে ঢাপ করে যে ঝুলে গেল, মানে ওইটার মধ্যে ঝুলে গেছে সে পড়ছে, এবং ওখানে ঝুলে গেছে এবং সে ঝুলেই আছে। তার শরীরে প্রচন্ড ব্যথা, মাথা ঘুরাচ্ছে, কিছুই বুঝে পাচ্ছে না, তাকায় সে বুঝতে পারতেছে না তার নিচে কত দূর গভীরতা আছে, এবং তাকায় আছে। মাইকেল একসময় ওইভাবে জ্ঞান হারায় ফেলল, তার আসলে আর কিছু মনে নাই। তো যখন মাইকেলের জ্ঞান ফিরছে তখন অনেকক্ষণ সময় হয়তো চলে গেছে, সে দেখতেছে রাতের আকাশ তার মাথার উপরে এবং অনেক তারা আকাশে, চাঁদ আছে, চাঁদটা একটু হলদেটে কেমন জানি। আর সে বুঝল যে সে ঝুলে আছে, তাকায় দেখে ভয় পেয়ে গেল, সে ঝুলে আছে একটা পাহাড় থেকে বের হওয়া একটা গাছের ডালের সাথে, ডালটা খুব বেশি মোটা না, সে যে এতক্ষণ ঝুলে আছে এটাই তার অবাক লাগতেছে। সে নিচের দিকে তাকালো, তাকায় দেখতে এবং উপরে দেখছে অনেক উঁচা, উপরে অনেক উঁচা, একদম পাহাড়ের উচ্চতা অনেক। সে যেখানে ঝুলে আছে সে তাকায় দেখছে নিচে, বোঝার চেষ্টা করলো, দেখলো যে কুয়াশা অনেকটা সরে গেছে নিচের দিকে, সেই জায়গায় সে বুঝতেছে যে চাঁদের আলো পড়ে পানি ঝিকপিক করতেছে নিচে, তো নিচে পানি, তো মানে সে যদি পড়ে যায় হয়তো পানিতে পড়বে। তো চিন্তা করতেছে সে কি করবে, তার আসলে কিছু করার নাই, ঝুলে আছে দড়িতে, হাত অসাড় হয়ে গেছে পুরা, আর কিছু করার নাই। তো ওইভাবেই সে ঝুলে থাকলো অনেকক্ষণ, মাইকেল কতক্ষণ ঝুলে আছে বলতে পারবে না। একটা সময় তার হঠাৎ চোখে পড়ল দূরে আলোর বিন্দুর মতো কিছু একটা আসতেছে, ওই পানি ধরে অনেক নিচে, সে আলো যে আসছে বিন্দু, তখন সে বুঝলো ওখানে নৌকা, হয়তো জেলেদের নৌকা বা আদিবাসীদের নৌকা, কারো নৌকা হবে আর কি। তো সেটা যখন অনেক কাছে আসছে, মাইকেল তখন চিন্তা করলো না আমাকে মানে বাঁচতে হবে কোনোভাবে, সে গায়ের জোরে চিৎকার করলো, মানে তার যত জোর আছে বুকে দম নিয়ে সে চিৎকার করা শুরু করলো উপর থেকে, এবং চিৎকারটা মনে হয় এক সময় নিচে শুনছে, শোনার পর কেন বুঝলো যে ওইখানে যে মানে আলোর ইগুলা ছিল সেগুলা ওখানে থেমে গেছে এক জায়গায় তার চিৎকারে, এবং সে ভাবলো যে এখন আমাকে এখান থেকে এই পানিতেই লাভ দিতে হবে, আর কোনো উপায় নাই, কিভাবে দিব, গাছে তো আটকায় গেছি। তো মাইকেল অনেক জোরে চেষ্টা করতেছে হাত ঝাড়া দিতে, এবং গাছ ঝাঁকি খায় কিন্তু সে পড়ে না, সে অনেকবার ট্রাই করতেছে, তো শেষ পর্যন্ত সে দুই পা অনেক কষ্টে, তার কিন্তু সব জাম হয়ে গেছে আর নড়াইতে পারতেছে না, অনেক কষ্টে দুই পা তুলে আবার ফেললো। এরকম করতে করতে একসময় দেখলো সেই গাছের ডালের চিকন চিকন যে অংশগুলো ছিল কিছু, সেগুলো কটকট কটকট করে ভেঙে সে ঠ্যাস করে চলে গেল নিচে, এবং ফ্রি ফল হইতেছে, ভয়ে আত্মা উড়ে গেছে মাইকেলের, এত উপর থেকে লাভ দেয় নেই কখনো। সে বুঝলো যে পানিতে পড়লে তো অবশ্যই তার মানে হয় তার হাত দুইটা নিচে দিয়ে রাখা লাগবে বা পা দুইটা নিচে দিয়ে রাখা লাগবে, মানে বুক পড়লে মারা যাবে সে। তো সে কোনো মতো দুই পা নিচে নামায় রাখলো, যে মানে যাতে সে পাটার আগে পড়ে। তো একসময় ঠিকই পানিতে হিট করলো, ভস করে একদম সে কত দূর চলে গেছে পানির তলে বলতে পারে না, সে চলে গেছে এবং তার বুক ভরে শ্বাস নিছিল সে, এই শ্বাসও মনে হচ্ছে একসময় মানে চলে যাবে এরকম অবস্থা। শেষ তো তার দুই পা জোরে সে প্যাডেল করতেছে, শুধু যত শক্তি আছে যতটুকু আছে ভাবলো যে আমাকে উপরে উঠতে হবে। তো একসময় সে মানে অনন্তকাল পরে মনে হলো তার মাথাটা ভস করে ভেসে উঠছে উপরে, এবং তার হাতের মধ্যে কাঠ তখনও বাঁধা, মানে দুইটা কাঠের টুকরা বাঁধা, সে কোনো মতে ওই কাঠ সহ হাত দুইটা এরকম নাড়াচ্ছে, এবং কাঠটা তাকে আবার ব্যালেন্স আউট করলে একটু হেল্পও করছে। তো সে চিৎকার করা শুরু করলো, এখানে গলা ছেলে চিৎকার করা শুরু করলো। একটু পরে দেখলো যে এরকম নৌকা একটা এসে তার সামনে দাঁড়ালো, নৌকার উপরে ল্যাম্প জ্বলতেছে, মানে হারিকেন ল্যাম্প। মানুষজন তাকালো তাকে, ওখানকার লোকাল ভাষায় বলল কে তুমি, কোত্থেকে আসছো? তো সে বলল আমাকে আগে হেল্প করো, উঠাও। যাই হোক, তারা তাকে উঠায় নিছে, তারা জেলে ছিল। তো নৌকার উপরে উঠে মাইকেল আবার জ্ঞান হারাইছিল, তার জ্ঞান নাই। পরে যখন তার জ্ঞান ফিরছে তখন দিনের বেলা, মানে তখন দেখছে যে একদম রোদ, চটচড়া রোদ, এবং সে নৌকার পাটাতনে শুয়ে আছে, তার মুখে রোদ পড়ছে ভালো, এই গরমে সে উঠে গেছে। তো উঠলো, ওঠার পরে তাকে একজন জিজ্ঞেস করতেছে সেইখানকার লোক, যে কি ব্যাপার, তুমি কোত্থেকে আসছো, উপর থেকে কোত্থেকে পড়লা? তো সে বলতেছে মাইকেল, তো অনেক অনেক কাহিনী আছে, অনেক ঘটনা, পরে বলি, আমাকে তুমি একটু পৌঁছায় দাও। তো কোথায় পৌঁছায় দিব বলে, আমার একটা বোট আছে। তো লোকটা বলল যে এখানে কোথায় তোমার বোট, বলে আমি জানি না। তা তুমি জানো না, তাহলে তুমি কিভাবে বলতেছো? বলে যে আমাকে তাহলে তুমি যেভাবে পারো আমাকে তোমার লোকালয়ে পৌঁছানোর ব্যবস্থা করো, যেখানে নাকি মানুষজন আছে, আমি যেখান থেকে যেতে পারি কোথাও। যাই হোক, সে তাদেরকে আশ্বাস দিল যে আমাকে, আমার পিছে তোমরা যা খরচ করবা সেগুলো আমি পূরণ করে দিব, আমি তোমাদেরকে আমি ই করতে কথা দিচ্ছি। তো যাই হোক, জেলেরা তাকে নিয়ে যায় তাদের যে গ্রামে, সেখানে যে তাকে শুশ্রূষা করে, কয়দিন সে অসুস্থ থাকে। সে তার ঘটনার কিয়দাংশ তাদের বলে, সব বলে না, সে বলে যে সে একজন, মানে ওই তার যে সে একটা ছদ্ম পরিচয় নিয়ে আসছিল সেটাই বলে, যে সে একজন গবেষক সেখানে আসছিল গবেষণা করতে, কোনোভাবে সে উপরে একটা পাহাড়ে আটকায় যায় এবং সেখানে তাকে কিছু দুষ্কৃতিকারী ধরছিল, ধরে তাকে মানে মারার চেষ্টা করছে, সেখান থেকে সে কোনো মতে বেঁচে আসছে। যাই হোক, জেলেরা তার ঘটনা বিশ্বাস করে এবং তাকে একসময় তারা, কেন মাইকেল বলে নাই আসল ঘটনা, কারণ আসল ঘটনা বললে তারা হয়তো মানে তাকে ওইভাবে হেল্প করত না, ভয় পেত, তাদের মধ্যে অনেক কুসংস্কার আছে বা তারা হয়তো চাইত না তাদের কথা মাইকেল কাউকে বলুক বা তাদের ওইখানকার কথা কাউকে বলুক। যাই হোক, মাইকেল ওখান থেকে তারা তাকে মাইকেলকে একসময় একটা নৌকায় উঠায় দেয়, যেই নৌকা তাদের ওখানকার ওই বন্দরে ব্যবসা করতে যায় সেখানে। তো মাইকেল সেই নৌকায় কাজ করে, মানে সে তাদেরকে শ্রম দেয় এবং বলে যে আমি তোমাদেরকে বন্দরে যে আমার ব্যবস্থা করে দিব তোমাকে, তো যাই হোক টাকা পয়সার ব্যবস্থা করে দিব আমাকে, যে তোমরা যতটুকু খরচ করছো সব ব্যবস্থা করবো। জেলেদেরকেও তার সে বলে যে আমি তোমাদের ব্যবস্থা নিব, আমি আমি তো কথা দিয়ে যাচ্ছি। তো যাই হোক, সেই বন্দরে সেই নৌকায় যারা মালপত্র আনত তাদের সাথে সে চলে যায় একসময় বন্দরে এবং সে ভিড়ে সেখানকার বন্দরে, সেখান থেকে সে ব্যবস্থা করে, তার ইসের সাথে যোগাযোগ করে বন্ধুর সাথে টাকা পয়সার, এবং এখানেও টুকিটাকি টাকা পয়সা দেয়, সে জেলেদের জন্য টাকা পয়সা পাঠায়, পাঠায় সে চলে আসে তার নির্দিষ্ট জায়গায় যেখানে সে থাকত তার এলাকায়, এবং এসে তখন সে তার টোটাল স্টোরিটা তার সেই বন্ধুকে বলে, তার বন্ধুকে তার অ্যাডভেঞ্চারের কাহিনী বলে যে কি হয়েছিল তার সাথে। তার বন্ধু তাকে বলে যে তুমি কি ম্যাপটা আঁকতে পারবা, কিভাবে গেছিল ওইখানে? তো সে তখন ডিসাইড করে যে না, আমি ম্যাপটা দিব না, কারণ আমি চাই না এই ম্যাপ ধরে আরো মানুষ আসুক আর বিপদে পড়ুক, কারণ ওখানে তো সে কাউকে ওখানে মানে কেউ তো মানে তার দেখা মতো তো কেউ শেষ হয়ে যায় নাই। এবং সে পরবর্তীতে ওখান থেকে যখন চলে আসে, একসময় মাইকেল ডিসাইড করে সে ওখানে আর থাকবে না। মাইকেল কিন্তু তার স্ত্রীকে নিয়ে মুভ করে পরবর্তীতে আমেরিকায় চলে যায়, এবং আমেরিকায় যাওয়ার পরে সে তখন ওইখানে তার এক বন্ধুর সাথে কথা বলে, যে বন্ধু ভালো সাইকিক, মানে তার বন্ধু ভালো সাইকিক ছিল একজন এবং সে অনেক কিছু রিড করতে পারত ইত্যাদি ইত্যাদি, তার সাথে কথা বলে এবং তার বন্ধুর এই অধিবিদ্যা সম্বন্ধেও অনেক জ্ঞান ছিল। তো তার সাথে আলাপ করে যখন কথা বলে, সে বলে যে আসলে তুমি ওইখানকার কোন লোকাল ডেভিল ওয়ার্শিপারের আন্ডারে পড়ছিলে। তো মাইকেল বলে যে আমি যে এরকম এরকম দেখছি, বলে ওইটা কোন বাজে ডিমন ছিল, তোমাকে সেই ডিমন সেখানে ট্রিক করে তোমাকে মেরে ফেলতে গেছিল, এবং ওই ডিমন অনেক এরকম মানে নেয়, মানুষ নিয়ে যায় বা ওখানে যে তাকে যা দেয় প্রোভাইড করে সে নিয়ে নেয়, ওখানে তারা ওইটাকে গ্রহণ করে আর কি ভোগ হিসাবে। তো ভোগ হিসাবে ওখানে দেয়, তুমিও সেই ভোগেই চলে গেছিলে, কিন্তু গড অলমাইটি চান নাই যে তুমি ওইভাবে শেষ হয়ে যাও, তা তোমার অনেক বিশ্বাস ছিল, তোমার অগাধ বিশ্বাস, এবং গড অলমাইটি এর জন্য তোমাকে সেখান থেকে স্কেপ করায় নিয়ে আসছে এবং তিনি তোমার জন্য ভালো প্ল্যানস রাখছেন, এই কারণে তুমি এখানে চলে আসছো। তো যাই হোক, এই কারণে আসলে মাইকেলও খুব কৃতজ্ঞ হয় এবং সে শেষ জীবন পর্যন্ত খুব বিশ্বাসী একজন মানুষ ছিল, এবং সে এটাই বিশ্বাস করত মাইকেল যে সব সময় যে গড অলমাইটি না চাইলে কোনো কিছুই ঘটবে না, সে সেফ থাকবে। তো সেই বিশ্বাস নিয়েই মাইকেল চলত। তো মাইকেল তখনও বেঁচে ছিল, অনেকদিন পর্যন্ত বেঁচে ছিল এবং তারপর সে চলে যায় স্বাভাবিক নিয়মেই। তো এটাই রনের বন্ধুর বাবার ঘটনা, এবং রন শেয়ার করছিল মিস্টিক মিনাদের কাছে এবং তারা সবাই অভিভূত হয়ে ঘটনাটা শুনছিল তাদের কাছে, এবং বেশ মানে মজা পাইছিল তারা, এবং দেখা গেছে যে তাদের এই গল্প শুনতে শুনতে ভোর হয়ে গেছে প্রায়, এবং সেই খোলা জায়গায় বসে তখন বেশ চিল্ড একটা অবস্থা, সেখান থেকে তারা পরে উঠে যায়। তো মিনার মনে অনেক দাগ কেটে গেছে ঘটনাটা, এবং মিনা এটা শেয়ার করছে এবং মিনা আমাকে রিকোয়েস্ট করেছে, আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করেছি এবং আমি তাই করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। ঘটনাটা একটু বড় হয়ে গেছে, বাট স্টিল আমার কাছে কিন্তু বেশ লেগেছে। তো যাই হোক, এখন চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো আরো একটা ঘটনা নিয়ে, ততক্ষণ বন্ধ করতে যাবেন না, আমাদের সাথেই থাকবেন। আর হ্যাঁ, যাবার আগে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলবেন, একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়।
আরো একবার চলে এলাম অদ্ভুত উড়েতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করছেন নাজমুল সাকিন নামে একজন, তিনি খুলনাতে বসবাস করেন এবং তিনি পেশায় একজন শিক্ষক। তো তিনি একটি ঘটনা শেয়ার করেছেন এবং তিনি বলেছেন যে এই অতিপ্রাকৃত ঘটনাটি তার বাবার সাথে ঘটেছিল। এবং যদিও এই ধরনের ঘটনা আমরা সবসময় শুনি, কিন্তু যার সাথে ঘটে সেই বুঝতে পারে এটা কতটা ভয়াবহ তার জীবনে হয় সেই সময়টা। তো যাই হোক, তার বাবার কাছ থেকে শোনা ঘটনাটা নাজমুল সাকিন সাহেব শেয়ার করেছেন এবং তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। এই ঘটনার প্রেক্ষাপট 1985 সাল। 85 সালে তখন তার বাবার বয়স 10 বছর, আর তার দাদা তার কিছুদিন আগেই বরিশাল থেকে খুলনাতে মুভ করে আসেন, আর খুলনা মুভ করে আসাটা ছিল তার চাকরি সূত্রে আসা। তিনি পোস্টিং নিয়ে এসেছিলেন এখানে, তো পোস্টিং হওয়ার পর তিনি একটু তার মন খারাপ ছিল, কারণ যেখানে তিনি ছিলেন সেই জায়গায় মোটামুটি সেটেল হয়ে গেছিলেন, ভাল লাগতো সেই জায়গাটা। তিনি ছিলেন সেখানকার কাস্টমস হাউসের কাছেই একজন কর্মকর্তা, তো সেখানে সেই সবকিছুর মালপত্র ওঠানামা সেগুলোর হিসেব নিকেশ সবকিছুর দায়িত্বে তিনি ছিলেন। তো যাই হোক, এখন নতুন শহর এবং এখানে এসে তার কাছে একটু অন্যরকম লাগছে। তো তিনি খুলনায় মুভ করছিলেন একটু পল্লী এলাকায়, সেখানে তার এক আত্মীয় থাকতো, সেখানে গিয়েছিলেন, তার কাছে বেশ ভালো লাগতো জায়গাটা। তো ওই জায়গায় তিনি মুভ করছেন এবং তার মানে নাজমুলের যে দাদি তিনিও কিন্তু ওই একটু নেচার ঘেরা জায়গায় পছন্দ করতেন, তো এই কারণে তিনি তাদের আত্মীয়র বাসার কাছে মুভ করছিলেন এবং সেখান থেকে তার আসতে খুব একটা কষ্ট হতো না, এখানে তিনি চলে আসতেন। ওখানে ট্রলার ছিল, ট্রলারে করে সুন্দর চলে আসতেন। তো এসে কাজ করে আবার তিনি বিকেলবেলা ব্যাক করে চলে যেতেন বাড়িতে। তো বাড়ি ফিরে যাওয়ার সময় নাজমুল সাহেবের দাদার বেশ সুন্দর অভিজ্ঞতা হতো, কারণ অনেক মানুষই ছিল যারা চলে যেত সেদিকে ট্রলারে উঠতে এবং সে ট্রলার চলা শুরু করতো নদী ধরে, এবং বেশ সুন্দর লাগতো মানে বিকেল গড়ায় যখন সন্ধ্যা নামতো ট্রলারের উপরে, দেখা যেত যে ট্রলারের মধ্যে একটা হারিকেন জ্বালিয়ে বসেছে সেই মাঝি যিনি হাল ধরে আছেন, ট্রলার চলছে ভুটভুট ভুটভুট করে, আর মানুষজন বিভিন্ন মানুষ গল্প করছে। আবার অনেকে দেখা যেত যে মাঝখানে কোথাও থেমে আবার কিছু মানুষ নেমে যেত, এবং ওনার যে জায়গাটা ছিল এই নামটা অবশ্য উল্লেখ করেছেন নাজমুল, বাট আমি সঙ্গত কারণে আমরা যেহেতু কোন স্পেসিফিক লোকেশন শেয়ার করি না সেই জন্য করছি না। তো যাই হোক, যেইখানে তার বাসা ছিল আর কি, সেই গ্রামে যখন নৌকাটা থামত তখন মোটামুটি সন্ধ্যা হয়ে যেত। তো এইখানে আসার পরে নাজমুলের দাদার একটু অস্বস্তি লাগতো, কারণ এই গ্রামের যে রাস্তাটা বেশ লম্বা হাঁটা পথ, এবং এই হাঁটা পথটা বেশ ভালো পরিমাণের নেচারে ঘেরা, মানে গাছ গাছালি, নীরবতা, ঠান্ডা বাতাস লাগতো তখন, কারণ তিনি মুভ করছেন সেপ্টেম্বরের দিকে। তো সেই সময় 85 সালের দিকে তখন কিন্তু সেপ্টেম্বরের দিকে মোটামুটি গ্রাম অঞ্চলে ঠান্ডা লাগা শুরু করে দিত, মানে তখনই অনেকেই হাফ হাতা সোয়েটার পরে ঘুরত, শাল পরে ঘুরত এরকম। যাই হোক, তখন তিনি আসতেন এই নেচারের মধ্যে দিয়ে, তার কাছে একটু অন্যরকম লাগত, দেখা যেত যে গাছগাছালি বাঁশঝাড় ছাওয়া যে জায়গাগুলো ছেড়ে যেত কুয়াশা এরকম। আর তারপরে একটা বেশ বড় কবরস্থান ছিল, কবরস্থানের ওই পাশে একটা বড় সবেদা গাছ ছিল, এই সবেদা গাছটাকে ওনার কাছেই কেমন যেন একটু অন্যরকম লাগতো, মনে হতো কি যে এই সবেদা গাছটা কাইন্ড অফ লাইক মানুষের মতো হাত পা এরকম মেলে থাকতো এরকম লাগতো দূর থেকে দেখলে, অন্ধকার মানে আলো আধারিত হয়ে যেত তখন তিনি যখন আসতেছেন সন্ধ্যা, মানে জায়গাটা তার ভালো লাগতো না আর কি, কবরস্থানের শেষে। তো যাই হোক, তিনি তারপর আসতেন, সেই এতটুকু এই রোমাঞ্চ বোধ করাটাও আসলে নাজমুল সাহেবের দাদার বেশ ভালোই লাগতো। তো যাই হোক, তো আরেকটু সময় পার হয়ে গেল, মানে ঠান্ডাটা আরেকটু জেগে বসলো। তো ওইখানে তিনি খেয়াল করলেন গত কয়দিন ধরে বেশ মাছ আসছে, মাছ, এবং সে মাছ মানে ইলিশ মাছ, ইলিশ মাছগুলো আসতেছে এবং সেগুলো বেশ ডিমলা ইলিশ মাছ, তো সকালের দিকে এসে বেশিক্ষণ থাকে না। তো তিনি সেটা শুনছেন তার ওখানকার কলিগদের কাছে যে সকালে মাছগুলো আসে এসে চলে যায়। তো তিনি চিন্তা করতেছিলেন যে আমি যদি কিনে রাখি, কিনে রাখলে আবার বিকালে নিয়ে যাব, মাছটা অনেকক্ষণ থাকবে, আবার বরফ টরফ দিয়ে রাখতে হবে, এর থেকে কিভাবে কি করা যায়। তিনি এই মাছের গল্প কিন্তু নাজমুল সাহেবের দাদির সাথেও করছেন, বারান্দায় বসে বসে বলছেন যে এরকম মাছ তো আসে, অনেক বড় বড় ডিমালা মাছ আসে, অনেক সুন্দর, এরকম এক জোড়া কিনে পাঠাই দিলে তো ভালোই হতো, বলছে কারে দিয়ে পাঠাবা তুমি। তিনি বললেন যে আমি এক কাজ করি, মানে নাজমুল সাহেবের বাবা, তার একটা ছদ্মনাম দিয়েছেন নাজমুল সাহেব, তিনি বলেছেন যে তার বাবার ছদ্মনাম তিনি দেখে দিয়েছেন এখানে শাহনূর সাহেব, তো বললো যে শাহনূরের হাতে সকালে ওরে নিয়ে দিয়ে দিব। তো তার স্ত্রী মানে নাজমুল সাহেবের দাদি বলতেছে যে না, এত ছোট ছেলে ওর হাতে তুমি মাছ দিয়ে পাঠাবে, এত দূর কিভাবে আসবে কি।
বলে আর আসবে ওর নিয়ে যাবো অফিসে, নিয়ে যাওয়ার এখানে মাছটাছ কিনে দিয়ে মিষ্টি টিষ্টি খাওয়ায় তারপর সুন্দর করে উঠাই দিলে আমার ছেলে অনেক সাহসী, পারবে, আসতে পারবে, সমস্যা হবে না। তো তার দাদির মানে পছন্দ হয় না আইডিয়াটা, তিনি চান না আর কি ছেলেকে এত দূরে একাই ভাবে দিতে। তো তারপরও বাবা যেহেতু সাহসী, বাবা চাচ্ছে, তিনি আর কিছু বলেন না। তো রাতের বেলা তারা সুন্দর ঘুমায় যায়। তো পরদিন সকালবেলায় নাজমুল সাহেবের দাদার মানে ইচ্ছা হয় ছেলেকে নিয়ে যাবেন, ঠান্ডা পড়ে গেছে বেশ, এবং দেখা যেত যে ওই সময় মানে কুয়াশা পড়ত বেশ, সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা লাগতো। তো তিনি মোটামুটি প্রিপেয়ার হয়ে গেলেন, মোটা সোয়েটার টোয়েটার পরে, শালটাল পরে, এবং ছেলেকেও রেডি করে দিতে বললেন। তো ছেলেও একটা এরকম সোয়েটার টোয়েটার পরে, শার্ট টার্ট পরে, উপরে চাদর পরে রওনা দিলেন বাবার সাথে। তো বাপ্পাটা দুইজন যাচ্ছে, মানে নাজমুল সাহেবের দাদা আর বাবা দুইজন যাচ্ছে। তো তিনি জিজ্ঞেস করতেছেন যে তোর কাছে কেমন লাগে এই জায়গা, ছেলেকে জিজ্ঞেস করতেছে। ছেলে বলে বাবা অনেক ভালো লাগে, কিন্তু বাইরে যাইতে দেয় না মা। বলে কেন? ওই সামনে গেলে ওইখানে ওই যে কবরস্থান সবে দেখা, ওগুলা নাকি কেমন, ওগুলা নাকি ভয়ের, ওই জায়গা দিয়ে যাইতে দেয় না আম্মা। কেন? তো বলে যে আরে ওখানে নাকি কোন ই মহিলা মনের দুঃখে ঝুলে গেছিল গাছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। কে বলছে তোরে? আমার মা বলছে। বলে দাঁড়া তোর মারে আমি বলতেছি। তো ঠিক না, তোরে কেন এগুলো বলে এইসব? বলে না বলছে আর কি, ভূত প্রেতের গল্প বলতে যায়। তো তার দাদা হাঁটতে হাঁটতে যাচ্ছে তার বাবাকে নিয়ে, ছেলের সাথে এইসব গল্প করতেছে এবং তাকাচ্ছেন। দেখেছি আসলেই জায়গাটা কেমন ধুধু ধুধু লাগে, কুয়াশা পড়ছে। সকালের দিকে যাচ্ছেন তো তিনি, তো ওই সময় সকাল সাতটা আটটার সময় বেশ কুয়াশা থাকত, ঠান্ডা পড়তেছে মোটামুটি বেশ ঠান্ডা, তখন একটু জমাট বাঁধা অবস্থা। তো হেঁটে হেঁটে এক সময় রোদ আরো বাড়লো এবং তারা পৌঁছায় গেল, এবং সেই খেয়াঘাট থেকে নৌকায় উঠলো তারা তাদের ট্রলারে, এবং সেটাতে করে চলা শুরু করল। সেই ইঞ্জিন নৌকা তাদেরকে নিয়ে এক সময় ওই যে অন্যান্য ঘাটে থেমে এক পর্যায়ে তাকে নিয়ে গেল সেই তার সেই জায়গায়, সেখানে তার যে অফিস মূল শহরের একটা প্রান্তে, যেখানে ওখানে নেমে খুব ব্যস্ত জায়গা। এবং নাজমুল সাহেবের বাবারও খুব পছন্দ হইতেছে, মানে তার বাবার কর্মস্থল, এবং বাবাও ছেলেকে নিয়ে এসে খুব খুশি যে দেখাচ্ছে যে দেখ এখানে এই জিনিসগুলো দেখছি। খুব মানে ফ্রেন্ডলি ছিল তিনি, তার মানে নাজমুল সাহেবের দাদা তার বাবার সাথে খুব ফ্রেন্ডলি ছিল। তো এইটা ওইটা ঘুরে তাকে নিয়ে গেল, চল এখানে মিষ্টির দোকান আছে খুব নাম করা মিষ্টি ছানা, এই ছানা কাঁচা ছানা অনেক মজা, তো কাঁচা ছানাতে লুচি দিয়ে খাবি। তো ছেলে তো খুব খুশি, তো নিয়ে তাকে নিয়ে কাঁচা ছানা লুচি এগুলো খাওয়াইলো বসায় বাবা। তো মানে নাজমুল সাহেবের বাবা আর দাদা দুজনে মিলেই খেলেন এবং খেয়ে খুব খুশি। তো দুজন আসছেন, তো অফিসে ঢোকার আগে তিনি বললেন যে এক কাজ করি, তোরে মাছ কিনে দিই, যে জন্য তোর আনছি আজকে, মিষ্টি তো খাওয়াইতামই, আর তোরে এই মাছ কিনে দিই, মাছ নিয়ে যা, সাথে তোর মার জন্য রসগোল্লাও নিয়ে যায় এখান থেকে। তো তিনি নিয়ে গেলেন ছেলেকে, মাছের ওখানে ডাক উঠতেছে। তো তিনি এক জোড়া বেশ বড় মাছ কিনলেন, বড় মাছ, এবং বুঝে শুনে গেলেন ডিম আছে এরকম। কেনার পর ছেলেকে ওটা ধরাই দিলেন, আর কাছাকাছি দোকান থেকে রসগোল্লা কিনলেন, মাটির হাড়িতে রসগোল্লা থাকে, খুব মানে সরেশ রসগোল্লা এরকম। তো দিয়ে ছেলেকে নিয়ে গেলেন তিনি ওই ইসের কাছে, ইঞ্জিন নৌকার কাছে ওখানে। তো তখন একটা নৌকা যাচ্ছে, তখন অলরেডি মানে কড়কড়া রোদ হয়ে গেছে আর কি, একটু পরে দুপুর হবে। তো বলল যে তুই যাইতে পারবি না? ছেলে বলছে হ্যাঁ পারবো। তো নিয়ে নৌকায় উঠায় তিনি ছেলেকে কপাল একটা চুমো দিয়ে বললেন যে যা, অসুবিধা না, টল ওই যে টলারওয়ালাকে বলে দিল যে মানে ভাড়া আমি দিয়ে দিতেছি এই সেই, বলে যাক তার মতো এটা মিটমাট করে দিল। নাজমুল সাহেবের বাবা ট্রলারে করে যাচ্ছেন, তার হাতে দুইটা ইলিশ মাছ বেশ বড় বড়, রাজা ইলিশ, এগুলার এক একটার সাইজ 2 কেজির মতো। এবং ওই আশেপাশে যারা উঠছে তারাই জিজ্ঞেস করতেছে বাপ রে বাপ এত বড় ইলিশ, মানে কি অবস্থা, তাই বাপ কিনে দিচ্ছে ওখান থেকে। বলো আচ্ছা এটার মধ্যে কি মিষ্টি, মিষ্টি ভালো মিষ্টি, তো যাও যাও বাড়ি যাও, যে খাওয়া সবাই রে। তো এগুলো বলতেছে মানুষজন, তিনিও চলতেছেন, এবং এই সকাল পার হয়ে দুপুরের দিক হয়ে আসতেছে, রোদ চড়চড় করতেছে, তার কাছে ভালো লাগতেছে, শীতটা কেটে যাচ্ছে, যখন কড়া উঠতেছে শীত কেটে যাচ্ছে, নদীর সুন্দর সুন্দর দৃশ্য, পাড়ের সুন্দর দৃশ্য, এরকম করে এরকম দুই এক ঘাট যেগুলো পার হইলো মানুষ নেমে গেল। এক সময় তাদের যে ঘাট সেটা আসলো, তো ওই ঘাটে এসে মাঝি বলল সাবধানে যাও বাসায়, বাবা তোমার বাবা বলে দিছে। তো নাজমুল সাহেবের বাবাও নেমে গেলেন, নেমে হাঁটা শুরু করলেন, হেঁটে হেঁটে যাচ্ছেন। তো মাছ তার কাছে ভারী লাগতেছে, শুকলি দিয়ে বাঁধা, তো হাতের সাথে পেঁচায় নিছেন তিনি, বেশ ভারী লাগছে, ভাবতেছে যে একটা বাজারে ব্যাগ নিলে খারাপ হতো না, এ কি হাতের মধ্যে এরকম নিয়ে যাচ্ছি। তো তিনি ওইখানকার ওই দোকানপাটের দিকে তাকাচ্ছিলেন একটু, সে দেখতেছে না দোকানপাটে ওরকম অবস্থা নাই, তিনি যে একটা ব্যাগ নেবেন সেই ব্যাগ ঝুলায় নেই কেউ, আর তখনকার ওই গ্রামের ব্যাগ ইসের মধ্যে পলিথিন ওরকম চালু হয়নি আর কি। তো হেঁটে হেঁটে যাচ্ছেন, একসময় তিনি মূল রাস্তায় উঠে আসলেন, তখন কিন্তু একেবারে ভর দুপুর, মানে একদম দুপুর, সূর্য একদম মাথার উপর উঠে গেছে। হেঁটে আসতেছে, তার এক হাতে মিষ্টি আর এক হাতে ওই ইলিশ মাছ দুইটা এরকম নিয়ে আসছে, সে উঁচা করে রাখছে কষ্ট করে। তো হেঁটে হেঁটে আসতেছে, ভর দুপুর, খা খা করতেছে, কেউ নাই আশেপাশে, দূরে যে এখানে মানে পাশে যে ফসলের মাঠ ওখানে কাউকে দেখা যাচ্ছে না, পুরো ফাঁকা জায়গাটা একদম, মানে মাঝে মাঝে ঠান্ডা বাতাস এসে গায়ে লাগতেছে। তো হাঁটতে হাঁটতে এক সময় সে চলে আসলো সেই যে কবরস্থান, কবরস্থানের কাছে, যেখানে সে মানে সোবেদা গাছ এবং তার মাও গল্প বলছে এখানকার অনেক। তো সোবেদা গাছের কাছ দিয়ে যখন সে যাচ্ছে, মানে সামনে চলে আসছে, তার কাছে মনে পড়লো জানি মা না বলছিল যে এখানে এরকম কে জানে ঝুলে গেছিল, এখানে কি একটা অবস্থা। তাহলে ভাবতেছে, সে তখন অনেক রকম চিন্তা করতেছে ছোট ছেলে হিসাবে, যে কেন কেন ঝুলে গেল একটা মানুষ, বা কিভাবে কে ছিল মহিলাটা, হ্যাঁ কেমন ছিল, দেখতে কেমন ছিল, সে কি করত, এগুলো ভাবতেছে। সে ভাবতে ভাবতে চাচ্ছে আর তাকাচ্ছে, ওই কবরস্থানের ভিতরে কিন্তু অনেক গাছগাছালি, এবং গাছগাছালি পাতা পড়ে গেছে সব, মানে শুকনো শুকনো গাছ দাঁড়ায় আছে শুধু, আর পাশে কবরের ই দেখা যাচ্ছে এরকম। এর মধ্যে ভোজবাজির মতো তার সামনে একটা মহিলা বেরোয় আসলো। মহিলাটা সাদা একটা শাড়ি পরা এবং তার চুলগুলো উস্কো খুস্কো এবং গায়ের রং বেশ শ্যামলা। তার দিকে তাকায় বলে যে এই ছেড়া কোথায় যাও। তো সে বলছে বাসায় যাচ্ছে, আপনি কে? বলে যে আমি তো এখানে থাকি, তোমার হাতে কি? বলে আমার হাতে মিষ্টি। কালেটা কি? বলে কি মাছ। কামারে দাও, আমি নিয়ে যাই তোমার সাথে করে, তোমার কষ্ট হচ্ছে না? তো সে বলতেছে না আমার কষ্ট হচ্ছে না, দাও 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 মিষ্টিটা আমার হাতে দাও। তো সে কোনো কথা না বলে মুষ্টিটা মহিলা হাতে দিচ্ছে। আসলে তার কষ্ট হচ্ছিল, কারণ মিষ্টির যে হাড়িটা সেটাও সুতা দিয়ে পেঁচায় হাতে ধরা দিছে, চিকন সুতা হাতে লাগতেছিল। তো নগল সাহের বাবা মিষ্টির হাড়িটা দিয়ে দিছে, দিয়ে হাঁটতেছে, দেখে যে মহিলার হাতে সেই মিষ্টিরই। তো মহিলা তাকাচ্ছে তার মাছের দিকে, বলে ওইটাও আমার হাতে দাও, ওইটাও আমি নিয়ে যাই। তিনি বলছেন না না ওইটা লাগবে না, এটা আমার হাতে আছে, অসুবিধা নেই। তো মাছ এনেছো, মাছের পেট ভরা তো ডিম, কিন্তু এত ডিম তো মানে মজা লাগবে, এই ডিম না থাকলে ভাল লাগে না। মাছের কি হয় জানো, মাছের পেট ভর্তি যখন ডিম থাকে, যখন একদম চিকন হয়ে যায় তখন আর ভাল লাগে না, আবার একদম ডিম না থাকলেও ভাল লাগে না, মাছের মধ্যে সুন্দরভাবে ডিমটা থাকতে হয়। তোমার দুইটা মাছের পেটের মধ্যে সুন্দরভাবে ডিম আছে। তো ইসের কাছে নাঙ্গুসার বাবার কাছে একটু অবাক লাগতেছিল। তিনি বলে যে আপনি কিভাবে জানলেন? আমি দেখেই বুঝি, সব দেখতে পাচ্ছি, দাও দাও মাছ দাও আমার কাছে দাও। তো তিনি বলতেছেন না মাছ লাগবে না, মাছ আমি নিশ্চিত, অসুবিধা নেই, আপনি চলেন। তো দেখলো হঠাৎ করে মহিলা হাত ঢুকায় ওই তার মিষ্টির যে ইটা ছিল হাড়িটা, সেটা উপর কাগজ দিয়ে লাগানো, ফট করে হাত ঢুকায় দিল, কাগজ ছিঁড়ে হাতে মিষ্টি নিয়ে মুখে দিল। এই সময় নাজমুল সাহেবের বাবার চোখে পড়ল যে মিষ্টিটা যে নীল মহিলাটা হাত ডুবায়, তার হাতটা কালচে পুরা এবং হাতে বড় বড় নখ চোকা চোকা, সে মুখ মিষ্টি একটা মুখে পুরে দিল। দেওয়ার সাথে সাথে নাজমুল সাহেবের বাবা মহিলার মুখের দিকে তাকাল, মহিলা তার দিকে তাকায় হাসলো, মানে কেমন একটা হাসি দিল, এবং তিনি অবাক হয়ে গেলেন যে মহিলার চোখের নিচে মানে কালি, দুই চোখের নিচে মানে তোর দুই চোখের নিচে কালি পড়ে গেছে কেমন, এবং চোখটা হলদেটে, মানে চোখের ভেতরে সাদা অংশটা হলদেটে, চোখের নিচে মনে হচ্ছে যে কালশিটে পড়ে গেছে। তারপর তিনি হঠাৎ করে দেখলেন মহিলার চেহারাটা যেন কেমন একটু ভয়ঙ্কর লাগতেছে তার কাছে, মানে স্বাভাবিক একটা চেহারা কিন্তু এর মধ্যে ভয় লাগতেছে। মহিলা আবার হাসলো তার দিকে তাকায়, এবং এই যে এইবার যে হাসছে তার দাঁতটা একটু বেড়ে গেছে হলুদ হলুদ, কেমন জানি হলদেটে দাঁতগুলো, মনে হচ্ছে যে পরিচ্ছন্ন দাঁত না। তো তখন নাগুল সাহেব বাবা বললো যে আপনি মিষ্টি খাচ্ছেন কেন আমার এখান থেকে এভাবে করে, আল্লাহ আপনি মিষ্টির মধ্যে হাত ডুবাই দিচ্ছেন। তখন মহিলা বললো চুপ মাছ দে, এভাবে করে বলে হাতটা এরকম বাড়াই দিয়ে তার হাত থেকে মাছটা টেনে ছুটাই নিল। তো নাগুল সাহেবের বাবা থরথর করে কেঁপে উঠে ভয় পেয়েছেন, কারণ মাছটা তার হাত থেকে মানে ছিনাই নিয়ে গেছে এরকম, মানে মনে হলো যে হাত ছিঁড়ে গেছে এরকম। তিনি খেয়াল করে দেখলেন মহিলাটা হাঁ করে পুরো একটা মাছের একেবারে পেট বরাবর কামড় দিল, কামড় দিয়ে টান দিয়ে মাছ ছিঁড়ে ফেললো মুখের মধ্যে তার, এবং মাছের আঁশ রক্ত এগুলো লেগে গেছে, এবং এমন একটা শব্দ করলো তার সামনে ও করে, মানে মাছটা মুখে নিয়ে একেবারে ভর দুপুরে, এবং তিনি দেখলেন উপরের দিকে তাকায় সে মাছের অংশটা যেটা কামড় দিয়েছে, মানে উপরের দিকে তাকায় সে গিলতেছে, অতটুকু মুখের দুই পাশে কষা বেয়ে মাছের রক্ত এগুলো পড়তেছে, আর মাছটা হাত দিয়ে এরকম ধরা একটা ছিঁড়ে গেছে আর একটা এরকম ঝুলে আছে কেমন। তারপরে আনন্দ সাহেবের বাবার দিকে তাকাইল, এবং সেই দৃষ্টি ভয়ঙ্কর, হলদেটে চোখ, কালশিটে পড়া, লালু সাহেবের বাবা পড়িমড়ি করে দৌড় দিলেন, তার মানে ওখানে আর কোনো সেন্সই নেই, দৌড়াচ্ছেন তিনি চোখ বন্ধ করে, তার কিছুই মনে করার অবস্থা নেই, দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন। এক সময় তিনি তার বাসায় এসে ধূপ করে পড়ে গেলেন চিৎকার দিয়ে তার মায়ের। তার মা বেরোয় আসলো দৌড় দিয়ে, কি নিচে ছেলে এসে পড়ছে, দেখতেছে যে ছেলের শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি তিনি ছেলেকে নিলেন, নিয়ে ফার্স্টে তেল ই করে মানে মালিশ করা শুরু করলেন এবং দোয়া পড়তেছেন ছেলের কি হিসেবে, দেখতেছে যে ছেলের চোখ উল্টায় যাচ্ছে উপরে। তো তিনি অনেক দোয়া দরুদ পড়া শুরু করলেন, মহিলা মানুষ একা কি করবেন ঠিক মানে কুল পাচ্ছেন না। এই সময় দেখলো যে এক মহিলা পাশের বাসা, সে আসতেছে, তাকে বললো যে ও আমার ছেলের তো এই অবস্থা কি করব। তো তখন ওই মহিলা তার সাথে ই করলো যে আপনি দেখেন আমি আসতেছি। মহিলা চলে গেল, মহিলা পাশের বাসার থেকে একজন আরেক মহিলাকে আনলেন, একজন মুরব্বী, তিনি মানে দোয়া দরুদ পড়তে পারেন ভালো। তিনি ওই লালু সাহেবের বাবাকে তার আঙুল ধরে দোয়া পড়া শুরু করলেন। তো দেখলো ঝাড়া দিয়ে উঠতেছে বারবার, যতবার দোয়া পড়তেছে ঝাড়া দিয়ে উঠতেছে, কিনি আঙুল ধরে তাকে দোয়া পড়তেছে, তার মানে একেবারে কনিষ্ঠ আঙুল ধরে। তো বললো ঘরের ভিতরে নাও, ওরে ই করতে হবে, পড়া পানি ছিটাইতে হবে, ই করতে হবে। তো এগুলো বলতেছে, এর মাঝে আরো খবর চলে গেছে। এরপর হুজুর আসলো, এসে হুজুর এসে বলল যে ছেলেকে তো রুকাইয়া করতে হবে। তো রুকাইয়া করলো, রুকাইয়া করে দেখলো যে ও লালু সাহেবের বাবার উপরেই মানে আসলো, এসে বলতেছে যে ভর দুপুরে আমার সামনে দিয়ে মাছ নিয়ে যেতেছে, এবং সে বলতেছিল যে সে হচ্ছে সেই মহিলা যে ঝুলে গেছিল গাছে। তো সেটা ডিনাই করলো, হুজুর বলল যে এটা তুই তো না, তুই কোনোদিন কোনো মানুষ এইভাবে আসে না, এইভাবে গেলে ওটা হলো একটা অবমৃত্যু, আর তুই এইটাকে তুই মানুষের কাছে রং চং ছড়াইতেছিস, তুই মাছ নিছিস কেন। তো হুজুর তাকে অনেক ই করলো, করার পর বললো ছেলেকে ছেড়ে যা, মানে লালু সাহেবের বাবাকে ই করছিল, পজেস করছিল দেখে ছেড়ে যা। তো সে যেতে চায় না, বলছে তুই মাছ নিছিস মিষ্টি নিছিস, এখন চলে যায় এখান থেকে। তো তারপর তাকে বিদায় করা হয় ওখান থেকে। ইসে তো লালু সাহেবের বাবা নাকি বেশ কিছুদিন অসুস্থ ছিল এবং তিনি ভয় পেতেন, অনেক ভয় পেতেন, এমন ভয় ভীত হয়ে গেছিলেন তিনি ওদিক থেকে যেতে পারতেন না আর কি। তারপর অনেকদিন তাকে এরকম দোয়া দরুদ পড়ে চিকিৎসা করা এবং তার সাথে মুরব্বীকে চলাফেরা করতে, এইভাবে করতে করতে আস্তে ধীরে তিনি সুস্থ হয়ে ওঠেন। এই ছিল নাজমুল সাহেবের পাঠানো ঘটনা, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার মতো করে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা অনেকেই গ্রাম বাংলার ঘটনা শুনতে চান, আমি পার্সোনালি গ্রাম বাংলার ঘটনাগুলো খুব এনজয় করি। আমি জানি না, অনেকে যারা বলেন যে গ্রাম বাংলার ঘটনার মধ্যে একটা কমন জিনিস আছে, কমন জিনিস তো থাকবেই, আমরা সবাই কিন্তু ভাত খাই, আমরা আমাদের দেশের স্ট্যাপল ফুড বা মূল খাবার হচ্ছে ভাত, ভাতে মাছে বাঙালি বলা হয়। তো আমরা যে খাই প্রতিদিনই, কিন্তু আমরা প্রায় প্রতিদিন না হলেও দু একদিন পরপর তো মাছ তো খাই, তো সেই মাছ কি আমাদের কাছে কখনো অন্যরকম মনে হয়? মনে হয় না, কিন্তু সেটা কিন্তু একই রকম থাকে, মানে প্রতিটা তরকারির স্বাদই কিন্তু একটু না একটু ডিফার করে। তো গ্রাম বাংলার ঘটনাগুলো সেরকমই আমার কাছে, হতে পারে মাছ নিয়ে ঘটনা, আসলে এর বাইরে কি হবে? আপনারা যখন শুনবেন গ্রাম বাংলার ঘটনা, তখন কিন্তু এই জিনিসগুলো কমনলি ঘটে, খুব আশ্চর্যজনক ব্যাপার। এটা আমি রেডিওর থেকে বলতাম যে কোন ঘটনা আমি শুনেছি, একেবারে দেখা গেছে যে সাতক্ষীরার কাছে আবার একই রকম ঘটনা আছে একেবারে বান্দরবনে, মানে দুই প্রান্তে কিন্তু, হ্যাঁ দুই প্রান্তে ঘটনা কিন্তু একরকম, কিভাবে সম্ভব এটা? আবার একই রকম ঘটনা আমি শুনেছি পাশ্চাত্যের দেশে, সেখানকার লোকাল মানুষের কাছে এই মাছ পিশাচের ঘটনা কিন্তু আমি শুনেছি, সেই অ্যালাবামাতে, সেই অ্যালাবামা মিসিসিপি অ্যালাবামা সেখানকার ঘটনা একই রকম, মানে একই রকম, কিভাবে সম্ভব এটা বলেন? তো অবশ্যই আমরা বোঝার চেষ্টা করব যে হয়তো কোনো একটা সিমিলারিটি আছে, বা তাদেরও যারা এই অদৃশ্য জগতের বাসিন্দা তাদেরও কার্যকলাপে মিল আছে, যেমন মানুষেরও কার্যকলাপে মিল আছে তাদেরও কার্যকলাপে মিল আছে, এই কারণে ঘটনাগুলো এরকম হয়। আর এর বাইরে আর কি বা হতে পারে বলেন? যাই হোক, শেয়ার করলাম নাজমুল সাকিন সাহেবের ঘটনা। এখন চলে যাবো কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো আর একটা ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকেন। আর হ্যাঁ, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুতরে শুনতে পায়। যারা ঘটনা পাঠাতে চান তারা আমাদের কাছে ইমেল করতে পারেন odbhuture@gmail.com এ, উইচ ইজ odbhuture@gmail.com। ফিরে আসছে কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না। আরো একবার ফিরে এলাম অদ্ভুতুড়িতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন আরিফিন সিদ্দিকী, লন্ডন ইউনাইটেড কিংডম থেকে। আরিফিন তার বন্ধু পলের কাছ থেকে একটি ঘটনা কালেক্ট করেছেন এবং এটি তার ভাই রবিনসনের সাথে ঘটে গিয়েছিল এবং সেই ঘটনাটি তিনি আমাদের সাথে শেয়ার করেছেন। তা আমি চলে যাব আরিফিন সাহেবের পাঠানো ঘটনায়। আশির দশকের কথা, আরিফিন সাহেবের বন্ধু পলের বড় ভাই রবিনসন, তিনি তখন কেবল তার গ্রাজুয়েট প্রোগ্রাম শেষ করেছেন, তার গ্রাজুয়েশন শেষ হয়েছে, পড়াশোনা করেছিলেন আর্কিওলজির উপরে। তো সেখান থেকে তার ফ্যাসিনেশন জন্ম নেয় ইজিপশিয়ান আর্কিওলজিক্যাল হিস্ট্রির উপরে। তো তিনি এটার উপর পড়াশোনা করতে চান এবং খুঁজে পেতে তিনি সে ইংল্যান্ডেই একটা কলেজে তিনি ভর্তি হন মাস্টার্স করার জন্য এবং তার মূল সাবজেক্টটাই ছিল এই ইজিপ্টের উপরে এবং তার ইচ্ছা ছিল এরপরে তিনি এম ফিল করবেন, ইজিপ্টোলজিস্ট হবেন, এগুলো তার ইচ্ছা। তো খুব আগ্রহ, কলেজ লাইফেই তিনি ঘুরে এসেছিলেন ইজিপ্টে গিয়ে এবং তিনি আরো অনেক জায়গায় ঘুরে এসেছেন, ইরাকের বিভিন্ন অংশ এবং মানে সেগুলো দেখছেন এবং তার খুব আগ্রহ, তিনি এগুলোর মানে তিনি সেগুলোর কি কানেক্ট করতে যাচ্ছিলেন, ডট কানেক্ট করতে যাচ্ছেন, কিভাবে হিস্ট্রি কি হয়েছে এবং এই হিস্ট্রিগুলো তিনি স্টাডি করতেন, প্রাচীন হিস্ট্রি স্টাডি করতেন এবং এগুলো নিয়ে তা কাজ করতেন। তো তাদের কলেজে যেহেতু এই সাবজেক্টটা আছে পড়ার, সেই কলেজের মধ্যে স্টাডি রুমটা বিশাল এবং এই এই সাবজেক্টের উপরে যারা পড়ে তাদের জন্য বিশেষ করে একটা উইং রাখা হয়েছে এবং সেই উইংটা কাইন্ড অফ লাইক এ মিনি মিউজিয়াম, একটা ছোট মিউজিয়ামের উপর, এবং সেখানে এই ইজিপশিয়ান হিস্ট্রির বিশাল মানে বিশাল ছড়াছড়ি এখানে আছে, মোটামুটি যতটুকু পারছি এই কলেজের ডিপার্টমেন্ট সেখানে সেটাকে এনরিচ করে রাখছে। তো রবিনসনের মূলত শখ ছিল সন্ধ্যার পরে স্টাডি করা, সে দিনে কাজ করত, কাজ করে সন্ধ্যার পরে গিয়ে স্টাডি করত, ঢুকে যেত তাদের কলেজের সেই স্টাডি রুমে, স্টাডি হলে এখানে যে পড়াশোনা করত এবং ওইখানে তার ভালো ছিল কি কেউ তাকে বদার করত না, একলা একলা নিজের মতো পড়তে পারত, একটা নাস্তা নিয়ে যেত, বসে খাওয়া দাওয়া করে তারপর সে পড়তো স্টাডি করতে এবং তার স্টাডি ম্যাটেরিয়ালগুলো ছিল এবং খুব আগ্রহ করে সে দেখত এইখানকার কালেকশনগুলো কি আছে। তো সে শুনছিল তাদের তাদের যে এই কলেজের যে কালেকশন আছে সেইখানে নাকি বেশ কিছু মামি আছে, মামি মামিগুলো রাখা আছে ওখানে এবং এই মামিগুলো বলে একটা সময় যখন নাকি মামি খুব হেলাফেলাভাবে ইউজ করা হচ্ছিল, মানে মিশরে একটা সময় ছিল সে সময় মামিগুলোকে তারা মূল্যায়ন করত না, তো সেই সময় নাকি অনেক মামি কালেক্ট করা হয়েছে কিন্তু এগুলোর মাঝে কোনটা সাধারণ মানুষের কোনটা কার এগুলো ওইভাবে মার্ক করা হয়নি, তো সেগুলোকে রাখা হয়েছে এবং কলেজ কর্তৃপক্ষ যারা স্টুডেন্ট আছে তাদের হেল্প নিয়ে এগুলোর উপর কাজ করে আর কি। তো সে জানে যে এটা এখানে রাখা আছে, তো তার খুব আগ্রহ ছিল দেখার যে কি অবস্থা কি কোথায়। তো কলেজের এই কাজে সে অংশ নেওয়ার জন্য সে চায়, স্বেচ্ছাপন্ত সে সাইনও করছে। যাই হোক, স্টাডি যখন করত তখন সে তাকাতো, তাকায় দেখত যে এই যে জায়গাটা সে স্টাডি করতেছে তার পাশেই কয়েকটা গ্লাস দিয়ে ঢাকা, মানে কাঁচ দিয়ে ঢাকা সার্কোফোকাস আছে এবং সেগুলা সেগুলো কিন্তু একটু মানে এলিট শ্রেণীর মামি, এলিট শ্রেণীর মানুষের মামি, মামিফাইড ইটা ওটার মধ্যে রাখা আছে এবং এই কারণে কিন্তু ওটা গ্লাস দিয়ে টেম্পারেচার কন্ট্রোল অবস্থায় আছে ওইটা অন্যভাবে। তো সে স্টাডি করতে করতে সবসময় তাকাইতো আর কি রবিনসন এবং দেখত, আবার হেঁটে যেত গ্লাসের সামনে দাঁড়াতো। তো তাকে ওখানকার যে গার্ড আছে সে কিন্তু বলছে কয়েকদিন, ওখানে একটা সিকিউরিটি ছিল এবং সিকিউরিটি বেশ বয়স্ক, অনেকদিন ধরে কাজ করে, সে তাকে বলছে যে রবিনসন এই জায়গায় কিন্তু তোমার এত কিউরিয়াসিটি দেখানোর মতো আমি কোনো কারণ দেখি না। তো রবিনসন বলতো যে কিউরিয়াসিটির থেকেই তো আমি স্টাডি করতেছি, এটা আমি তো হইতেই যে ইজিপ্টোলজিস্ট। বলে যে না, সবকিছু কিন্তু একরকম না, অনেক কিছু কিন্তু কার্সড। একটা জিনিস মনে রেখো, ইজিপ্টে ওই ওই ভদ্রলোক যেহেতু ওই মিউজিয়ামের একজন গার্ড, সে জানতো এবং সে মানে ওই অন্য থার্ড পার্টি কোম্পানি ভাড়া করে রাখেনি, মিউজিয়ামই তাকে রাখছে, মিউজিয়াম মানে কলেজ কর্তৃপক্ষই তাকে রাখছে স্টাডির ওখানে। সে বলতেছে যে শোনো, একটা সময় কিন্তু এই মামিগুলাকে খুব অবহেলা ভরে ব্যবহার করা হয়েছে, একটা সময় ছিল মামিগুলোকে জ্বালানি হিসাবে ব্যবহার করতো তারা। হ্যাঁ, বুঝে দেখো তাহলে জিনিসটা কি। তো এত পরিমাণে মামি ছিল ইজিপ্টে এবং তাদেরকে অনেকভাবেই মৃতকে তারা অসম্মান করছে এবং এগুলোর মধ্যে অনেক কাস্ট ব্যাপার স্যাপার আছে, তুমি জানো না, আমি যেহেতু এখানে কাজ করি অনেকদিন আমি জানি। তো তখন রবিনসন তাকে জিজ্ঞেস করে যে হোয়াট ডিড ইউ সি, মানে তুমি কি দেখছো এখানে, হোয়াট মেক্স ইউ থিঙ্ক দ্যাট দিজ আর কার্সড, আমি তো পিওর সায়েন্স অ্যান্ড হিস্ট্রি এবং হিস্ট্রির প্রতি ফ্যাসিনেশন নিয়ে পড়তেছি, আমার কাছে ভালো লাগে, মানে রহস্য লাগে, মজা লাগে, বাট তুমি কি দেখছো। তো সিকিউরিটি তাকে বলে যে ফরগেট ইট, বলতে চায় না। তো তাকে বলে যে বেশি রাত পর্যন্ত থেকো না, তুমি উদ্ভট কিছু দেখতে পারো, এলোমেলো কিছু হইতে পারে। তো সিকিউরিটি তাকে একদিন বলে, মানে এরকম একদিন সন্ধ্যার সময় তাকে বলতেছে যে লেটস জাস্ট সে
এখানে মামিজদের পার্টি হয় রাতের বেলা, গভীর রাতে। তো রবিনসনের তো খুব আগ্রহ হয়, মামিজদের পার্টি হয় মানে মামিজদের পার্টি হয়, মামিজরা এখানে চলাফেরা করে। তো তখন রবিনসন বলে, এটা কিভাবে সম্ভব, মানে তুমি আমার এটা বিশ্বাস করতে বলো যে মামি এখানে চলাফেরা করে? আসলেই করে। তো সে বলে যে আমি দেখতে চাই একদিন। বলে যে না, ইউ উইল বি এবল টু সি দ্যাট, তুমি দেখতে পারবা না, কারণ তোমার সামনে তারা এটা এটা হবে না এই জিনিসটা এখানে। এটা যারা খুব মানে আর কি চায় না তারাই দেখতে পায়, আর যারা চায় তারা দেখতে পায় না। রবিনসন তার মধ্যে কিন্তু একটা কিউরিয়াসিটি বোধ চলে আসে। রবিনসন ইচ্ছা করে তারপর থেকে ওই জায়গাটায়, যেই জায়গাটার মধ্যে ওই যে বলা হয়েছে যে অনেক আনসর্টেড মামিও সেখানে রাখা আছে এবং যেখানে গবেষণা হয়, ওইটার কাছে এসে টেবিলে স্টাডি করে এবং একটু ইচ্ছা করে বেশি টাইম থাকে। তো অনেক সময় সেই সিকিউরিটি যে আছে সে আসে, এসে তাকে এরকম নক দিয়ে সাউন্ড করে বলে যে চলে যাও, থাকো না, রাতে আর থাকার দরকার নেই। তো সে অনেকক্ষণ টালবাহানা করে তারপরে যায়। তো এর মাঝে সে চান্স পেল যে সিকিউরিটি যে ছিল তার শিফট সুইচ হয়েছে, মানে সে তো আর প্রতিদিন কাজ করে না, ওইখানে উইকেন্ডে অন্য একজন মহিলা সিকিউরিটি আছে এবং সে এতটা অ্যাক্টিভ না। সে জাস্ট কথাবার্তা বলে শুধু জিজ্ঞেস করলো যে তুমি কি স্টাডি হলটা এখান থেকে ক্লোজ করে দিয়ে যাবা যাওয়ার সময়? রবিনসনকে বলল, রবিনসন বলবে শিওর আউট ক্লোজ ইট, আমি ক্লোজ করে দিয়ে যাবো। কিন্তু রবিনসনের ইচ্ছা কিন্তু আলাদা, সে চায় যে আজকে সে রাতের মধ্যে বেশিক্ষণ থাকবে এখানে। তো রবিনসন ওখানে বসে থাকে, ওই মহিলা তার সাথে কথা বলে চলে যায় এবং রবিনসন ওখানে বসে তার মতো সে তার ওই বই এবং অন্য জিনিস নিয়ে কাজ করতে থাকে। তো কাজ করতে করতে তখন রাত হয়ে গেছে অনেক, সে কিন্তু এখান থেকে বের হয় নাই। রবিনসনের আসলে ইচ্ছা হচ্ছে আজকে রাতে সে এখানে থাকবে, সে থেকে দেখবে কিছু দেখা যায় কিনা। হ্যাঁ, কিছু দেখা যায় কিনা এই চিন্তাটা তার মাথায় কেন আসছে, কারণ সে একটা বই পাইছে এখানে, সেই লাইব্রেরিতে বইটা মধ্যে লেখা আছে সেখানকার গণকদের ব্যাপারে, তাদের গণক এবং জ্যোতিষশাস্ত্র এবং জাদুবিদ্যা, এবং দুইটার মধ্যে অনেক রকমের সে ক্লু খুঁজে পাচ্ছে এবং সে ডট কানেক্ট করতেছে। এবং সে তখন চিন্তা করতেছে যে আসলেই কি এটা এরকম সম্ভব, তাদের কেন তারা মামিফাই করতো, এইসব অনেক ব্যাপার নিয়ে সে ই করতে এবং অনেক রকম রহস্যময় হিস্ট্রিও সে পাচ্ছে ওখানে। স্টাডি করে সে চিন্তা করলো যে আমি দেখি, এবং এই যে সিকিউরিটি তাকে একটা কথা বলছে এখানে তাদের মানে একসাথে তারা পার্টি করে, এটা তার কাছে অন্যরকম লাগছে। তো চিন্তা করে যে আমি থাকবো। তো সে স্টাডি করতেছে এবং একটা লাইট জ্বলতেছে তার এখানে, মানে খুব অল্প করে ওই হল রুমটার ভেতরে যেখানে সে পড়তো সেই জায়গায় কিন্তু অনেকগুলো বাতি আছে, এর মাঝে বিগ স্যান্ডেলিয়ার আছে, ছোট স্যান্ডেলিয়ার আছে। তো ছোট্ট একটা স্যান্ডেলিয়ারে ডিম আলোতে সে পড়তেছে তার টেবিলটা তার নিচে, এবং সেইখান থেকে মাঝে মাঝে তাকাচ্ছে বাইরে, দেখতেছে যে ওই বাইরের যে জানালার ওই পাশে ঠান্ডাটা বেড়ে গেছে, কারণ তাদের যে এই স্টাডি হলটা এটা এমন জায়গায়, এটা কিন্তু তাদের এই ক্যাম্পাসটাই একটু ন্যাচারাল এনভায়রনমেন্টের মধ্যে, মানে তাদের এই মূল বিল্ডিং এর বাইরে হচ্ছে লন, লনের পাশে গাছগাছালি এবং কুয়াশা, এবং তার পাশে ওই হেঁটে যাওয়া রাস্তার ওই পাশে অনেক দূর পর্যন্ত পুরা অনেকটা উডস এর মতো এরকম অবস্থা। এবং সেইখানে সে হেঁটে গেছে দিনের বেলা, যে দেখছে ওইখান থেকে উঁচু নিচু মানে মাটিটা অনেকটা ঢালু পাহাড়ের মতো এরকম, মানে সুন্দর জায়গাটা। তো রবিনসন অনেকবার ওখানে গেছে, দেখছে বসেছিল, কিন্তু এখন রাতের বেলা যখন সে এই জায়গা থেকে দেখতেছে স্টাডি হল থেকে, তার কাছে পুরো জায়গাটাকে পুরো মিস্টিক মনে হইতেছে, মনে হচ্ছে কুয়াশা ভেসে বেড়াচ্ছে কেমন এবং চারিপাশে কেউ নাই। এবং সে বুঝতে পারছে যে সিকিউরিটি কে সে যখন থেকে বলছে আমি এখান থেকে চলে যাব লাস্টে ক্লোজ করে, আসলে ক্লোজ এমনি হয়ে যাবে, সে যখন বের হয়ে যাবে এই যে দরজাটা ওইভাবেই তৈরি করা, এটা সে যখন টেনে দিবে ঠাস করে এটা আটকে যাবে, নিজের মতো ক্লোজ হয়ে যাবে আর এটার নিজস্ব অ্যালার্ম অ্যাক্টিভেট হয়ে যাবে তখন। এনিওয়েজ, তো সে এটা তো বলছেই আর কি সেই মহিলাকে। তো মহিলা মনে হয় তার মতো কোথাও যে বসে আছে বা রেস্ট নিতেছে, সবাই তো আর সেই ভদ্রলোকটার মতো না যে আরেকজন আছে যে বয়স্ক যে ঘুরে। তো যাই হোক, দেখতেছে এগুলো রবিনসন, তার কাছে ভালোই লাগতেছে। তো একসময় তার চোখটা লেগে আসতেছে, মানে ঘুম ঘুম লাগতেছে। তো সে উঠে গেল, উঠে যে হেঁটে হেঁটে, এখন যে এই সময়টা এখন সে কফিও নিতে পারবে না, কারণ ওইখানে যে কফি যে পার্কুলেটার ছিল তাদের স্টাডি রুমের বাইরে হলের পাশে ওই জায়গাটা বন্ধ হয়ে গেছে, বন্ধ করে দিয়েছে, এখন আর রাতের বেলা ওখানে আর বানানোর উপায় নাই। তো যাই হোক, হেঁটে হেঁটে সে গেল, যে জানলা দিয়ে দেখতেছে বাইরের সিনারি গুলা অন্যরকম লাগতেছে তার কাছে। তো তার চোখটা লেগে আসছে প্রায় ঘুম, মানে সে ঘুমায় যাবে এরকম, দাঁড়াই ঘুমায় যাবে এরকম একটা অবস্থা, কেন জানি অন্যরকম লাগতেছে। এই সময় হঠাৎ করে
পুরো রুমের বিদ্যুৎ অফ হয়ে গেল, মানে তার যে ওই উপরে স্যান্ডেলিয়া জ্বলতেছিল বন্ধ হয়ে গেল এবং হালকা যে একটা সাউন্ড হচ্ছিল সেটা বন্ধ হয়ে গেল। তার কাছে কেন জানি মনে হলো যে এখানকার যে হিটিং সিস্টেম সেটাই শাটডাউন হয়ে গেছে। এবং সত্যি কথা একটু পরে সে বোঝা শুরু করলো যেখানে ঠান্ডা বাড়তেছে, যদিও রবিনসনের গায়ে মোটা জ্যাকেট ছিল, পাফার জ্যাকেট, স্টিল সে ফিল করতেছে ঠান্ডাটা বাড়তেছে, হাতের অনাবৃত অংশ ঠান্ডা লাগতেছে। অবাক হয়ে গেল যে এখানে হিটিং শাটডাউন হওয়ার তো কথা না, এরকম মানে এখানে ন্যূনতম একটা বিদ্যুতের ব্যাপার থাকবেই, ছোটখাটো দু একটা লাইট জ্বলবে এরকম, যদি কেউ না থাকে অ্যালার্ম অ্যাক্টিভেট হয়ে যাবে, বাট সে তো ভিতরে আছে। কিন্তু এইভাবে শাটডাউন হলো কেমনে? সে তাকায় দেখতেছে অন্ধকারের মধ্যে তার কাছে আরো অন্যরকম লাগতেছে, যেই জায়গাগুলা আলো থাকতে একরকম লাগে আলো ছাড়া আরো অন্যরকম লাগতেছে, কারণ উপরে কিন্তু অ্যাক্রিয়াম আছে এবং সেই অ্যাক্রিয়ামটা কিন্তু ডোম, একটা ডোম অ্যাক্রিয়াম, সেই ডোমের বাইরে দিয়ে চাঁদের আলো দেখা যাচ্ছে আসতেছে এবং চাঁদের আলো যতটুকু পড়ছে ভিতরে সেটাতে একটা আলো আধারই তৈরি হয়েছে এবং এই যে জিনিসপত্রগুলো রাখা এগুলোর একটা ছায়া পড়ছে চারিদিকে, মানে অন্যরকম একটা পরিবেশ ভিতরে, এবং এই সার্কোফাগাস গুলাকে দেখা যাচ্ছে গ্লাসের ভিতরে সেগুলোকে মনে হইতেছে লাইভ, ঠান্ডাটা বেড়ে গেছে। তো মানে খুব ভয় পাইছে রবিনসনের, একবার মনে হইল যে সে আস্তে করে বের হয়ে যাক এখান থেকে, কিন্তু সে এটা সাহস পেল না বেরোনোর, কেন যেন তার কাছে মনে হলো চারিপাশে অশুভ কিছু একটা ঘটতেছে বা আছে তার আশেপাশে, সে বেরোলে আরো ক্ষতিগ্রস্ত হবে এরকম মনে করা শুরু করলো। তো রবিনসন করলো কি, দেয়ালের সাথে সেটে গেল, পিঠ দিয়ে বসে পড়লো মাটিতে, মানে দেয়ালের সাথে পিঠ দিয়ে মাটিতে বসে পড়লো, আস্তে করে তার দুই কনুইয়ের উপরে দুই হাত দিয়ে চুপচাপ বসে আছে সে। এই সময় সে শব্দ শুনতেছে, মনে হচ্ছে তার সামনে যে তার থেকে বেশ খানিকটা দূরেই যে গ্লাসে ঢাকা সার্কোফাগাসগুলো আছে ওখান থেকে ভারী শব্দ আসতেছে, বেজ মানে মনে হচ্ছে কেউ কথা বলতেছে ভেতর থেকে, মানে খুব ভয় পেল আসলে রবিনসন, চিন্তা করে পাচ্ছে না সে যে হাউ ইজ ইট পসিবল। একবার ভাবল তারে কি কেউ ভয় দেখাতে যাচ্ছে, পরে চিন্তা করলো যে না আমাকে ভয় দেখাবে কে এই জায়গায়, মানে কে প্ল্যান করে আমার ভয় দেখাবে এত বড় একটা হল রুমে, এরকম ধরার কথা না। আর ওর সাথে স্টাডি করতে কিন্তু কেউ আসতো না, মানে দেখা যেত যে ওখানে বসতে স্টাডি করতে কেউ সন্ধ্যা সাতটা আটটার মধ্যে চলে যেত, এই রাত নয়টা দশটা মধ্যে স্টাডি কিন্তু এই রবিনসনই করত, সে একটু এক্সট্রিমলি এই ব্যাপারে মানে খুব ডিভোটেড ছিল। তো সে ভাবা শুরু করলো আসলে ঘটনাটা কি, মানে আমাকে কে কে ভয় দেখাইতে যেতেছে। হঠাৎ করে সে খেয়াল করল ওই যে মানে ডান দিকে যে সোজা বাঁয়ে যে একটা মানে এরকম মানে ঘুরে এদিকে ডান দিক দিয়ে যে বাঁ দিকে দরজাটা যেটার ভেতরে অনেকগুলো আনসর্টেড মামি রাখা আছে, সে জানে যে ওই যেটা নাকি তাদের প্রোগ্রাম আছে এগুলো নিয়ে কাজ করতে হবে তাদের, ওই দরজাটার মধ্যে শব্দ হচ্ছে এবং সে শব্দ পেল দরজাটা খুলে গেল, কাঠের দরজা ছিল এটা, শব্দ করে খুলল, ক্যাঁচ করে খুলল এবং মনে হলো যে শীতটা বেড়ে গেছে এখানে। একটু পরে তার কাছে মনে হলো ওইখানে সে প্রেজেন্স দেখতেছে, প্রেজেন্স মানে কি, মানে অবয়ব, কালো কুচকুচে অবয়ব কয়েকটা বের হয়ে আসলো এবং এগুলা ঠিক মানুষের মতো না, ওই এমন না যে বললো যে এখানে মেলা বসে সেরকম না, মনে হচ্ছে অন্ধকার অবয়বের মতো বের হয়ে আসতেছে গাঢ় ওই ওই দরজা দিয়ে। এবং একের পর এক রবিনসনের সারা শরীরে রোম দাঁড়ায় গেছে, সে ভয়ে মনে হচ্ছে স্ট্রোক করবে। একটু পরে সে দেখলো ওই যে কাঁচের যে সার্কোফাগাসগুলো আছে ওগুলো আশেপাশে ছায়াগুলো সব দাঁড়ালো এবং মনে হলো তার দিকে তাকায় আছে কেউ, ওগুলো তার দিকে তাকায় আছে তার মনে হচ্ছে। সে কিন্তু দুইটা জানালা বড় বড় জানালার মধ্যবর্তী জায়গায় সে পিঠ দিয়ে বসছে। এই সময় রবিনসন হঠাৎ দেখলো একজোড়া চোখ তার দিকে তাকালো, চোখটা কি জ্বলে উঠছে, চোখটা মনে হচ্ছে অন্ধকারে সাপদের মতো জ্বলতেছে একজোড়া চোখ সেই সার্কোফাগাসের কাছে। তো রবিনসন আসলে আর নিতে পারল না, সে মাথাটা একদম নিচু করে বসে আছে। তারপর সে শুনতেছে ওখানে প্রাচীন ভাষায়, মানে ইজিপ্টের সেই প্রাচীন যে পুরনো ভাষা সেই ভাষায় ওখানে কথা বলতেছে এবং সে কিছু কিছু ওয়ার্ড বুঝতেছে, সে কিন্তু যেহেতু পড়াশোনা করছে কিছু কিছু ওয়ার্ড বুঝতেছে এবং তার কাছে মনে হচ্ছে তারা কোনো মানে কোন একটা বিষয়ে আলোচনা করতেছে এবং সেই আলোচনার বিষয়বস্তু হচ্ছে সে নিজে। রবিনসন দেখল একটু পরে ওই ছায়ার মতো আকৃতিগুলো তার দিকে এগোয় আসছে অনেকটা, মানে তার থেকে মানে ডিস্টেন্স কম এবং মনে হচ্ছে লাইন ধরে আসতেছে। এই পর্যায়ে আসলে রবিনসন আর নিজেকে ধরে রাখতে পারল না, যেহেতু বিদ্যুৎ নাই, সে লাফ দিয়ে পড়ল সামনে এবং চেড়ে দৌড় দিল। মানে এক লাফ দিয়ে পুরো দৌড় দিছে, দৌড় দিয়ে সে দরজার উপর পড়ছে এবং দরজাটা ছিল এরকম মানে থাম দিয়ে চাপ দিয়ে খুলতে হইতো আর কি, বড় দরজা থাম দিয়ে জোরে চাপ দিছে, সে জোরে জোরে চাপতেছে, সে দেখতেছে যে ওইটা নামতেছে না, তার যে বাটনটা এটা নেমে যাওয়ার কথা, নামলেই দরজাটা খুলে যাবে, এটা নামতেছে না। সে ভয়ে সে ভাবতেছে মানে মানে what the heck has happened, সে মানে বোঝার চেষ্টা করছে কি হয়েছে, মানে বুঝতে পারতেছে না। এই সময় রবিনসন হঠাৎ করে দেখলো যে এই যে সে যে দরজাটা দাঁড়ায় আছে মানে গ্লাসের দরজা, কিন্তু তার সামনে সোজা গিয়ে অনেকগুলো সিঁড়ি নেমে গেছে নিচের দিকে। হ্যাঁ, এই সিঁড়ি দিয়ে নামতে হয় নিচের দিকে। সে দেখলো সিঁড়ির নিচে যে দরজাটা, সিঁড়ির নিচে একটা এরকম গেট আছে, সুন্দর নকশা করা একটা গেট। সেই গেটের কাছে তার খালা দাঁড়ায় গেছে এবং সে খালাকে কিন্তু সে অনেকদিন আগে তারা হারাইছে, তার খালা পৃথিবীতে নাই। দেখলো তার খালা দাঁড়ায় আছে এবং তার খালা কাইন্ড অফ মানে মানে বোঝা যাচ্ছে যে তার শরীরটা পুরোপুরি সলিড মনে হচ্ছে না, তার কাছে মনে হচ্ছে যে কাইন্ড অফ ট্রান্সপারেন্ট, কিন্তু তার খালাকে সে দেখতে পাচ্ছে। তো রবিনসন আসলে তখন তার সেন্স থাকে না, সে সেন্স হারায় ফেলে, পড়ে যায় দরজার কাছে ধিম করে। রবিনসনের যখন হুশ ফিরে তখন সে দেখতেছে যে তাকে ওই যে মহিলা সিকিউরিটি যে তাকে জিজ্ঞেস করতেছে, চোখের সামনে দাঁড়ায় ডাকতেছে এরকম করে, চোখ মেলে দেখে যে মহিলার চেহারাটা, তো সে ভয় পায়, প্রচন্ড ভয় পায়, সে মা করতে থাকে, চিৎকার করতে থাকে ভয়ে। মহিলা তার পালস টালস দেখে মহিলা সাথে সাথে ওখানে ইমার্জেন্সিতে কল দেয়, তো সেখান থেকে অ্যাম্বুলেন্স আসে, এসে রবিনসনকে নিয়ে যায়। রবিনসন নাকি প্রচন্ড রকম ভয় পেত এবং ও মানে অপ্রকৃতস্থ হয়ে গেছিল, তাকে বিছনার সাথে বেঁধে রাখতে হইত, বেঁধে রাখতে হইত এবং সে চিৎকার করত, মাথায় দিক ওদিক করত এবং মানে ভয়ঙ্কর আচরণ করত। তো এই অবস্থায় পলের বাবা চিন্তা করে যে ছেলেকে কি করা যায় এবং সে খুব অসদাচরণ করতেছে এবং হাসপাতাল কর্তৃপক্ষই তাদেরকে বলে যে মানে ডাক্তার যে আছে সে বলে যে আমার মনে হয় তোমাদের চার্চের সাথে একটু কথা বলা উচিত ব্যাপারটা নিয়ে, যদিও আমি মনে করি যে মেডিকেল সায়েন্সের সাথে এটা কন্ট্রোডাক্টরি হয়ে যাইতেছে। কিন্তু তখন পলের বাপ চিন্তা করে বা ওই রবিনসনের বাবা চিন্তা করে আসলে এটা উচিত, তিনি নিজেই কথা বলেন চার্চের ইসের সাথে এবং সেই চার্চের লোক আসে, এসে দেখে এবং দেখে গিয়ে সে নাকি ওই কিছুক্ষণ কথা বলে রবিনসনের কথা, রবিনসনের সাথে তার কথোপকথন হয়, ওই চার্চের লোক যখন কথা বলতেছে সে নাকি স্বাভাবিকভাবেই কথা বলতেছিল, তখন একবারও মনে হয় না যে সে অপ্রকৃতস্থ বা তার মধ্যে কোনো অ্যাবনর্মালিটি আছে, সে স্বাভাবিক কামভাবে কথা বলতেছিল। তো চার্চের লোকটা নাকি তার সাথে যখন কথা বলে চলে আসতে থাকে তখন নাকি সে চিৎকার করতে থাকে এবং তার হাত পা ছোটানোর চেষ্টা করে, তাকে এরকম বেল দিয়ে আটকা রাখছিল, বেল দিয়ে বেঁধে রাখছিল রবিনসনকে। তো চার্চের লোকটা এসেই রবিনসনের বাবাকে বলে যে আপনার ছেলের জন্য আমাদেরকে আমাদের স্পেশালাইজড একজন আছে, ফাদার আছেন, তিনি আসবেন, তিনি কথা বলবেন, আপনার ছেলেকে ডিমন পজেস করছে। তো তখন রবিনসনের বাবা মানে টেন্সড হয়ে যায়, বলে যে কিভাবে কি, বলে যে দ্যাট আই ডোন্ট নো, সে এমন কিছু ভাষায় কথা বলছে, এমন কিছু জিনিস আমাকে তথ্য দিছে যেটা আমার মতো একজন মানে নতুন কাজ করা মানুষের পক্ষে এগুলা সলভ করা সম্ভব না, আমি খবর দিছি এবং তিনি আসবেন, এসে কথা বলবেন। যাই হোক, তার স্ক্যাজুয়াল করা হয় ডেট এবং সেই ফাদার আসেন যিনি খুব এক্সট্রিমলি এই ব্যাপারে তিনি এক্সপার্ট, তিনি এসে নাকি কথা বলেন এবং খুব আশ্চর্যজনক ব্যাপার, তিনি যখন কথা বলতেছিলেন তিনি প্রাচীন ভাষায় কথা বলতেছিলেন কোনো, এবং ওই রবিনসন নাকি এক্সাক্টলি তাকে উত্তর দিচ্ছিল একই মানে ভাবে, খুব শান্তভাবে উত্তর দিচ্ছিল এবং এক পর্যায়ে রবিনসন আবার রাগ করে হাসে, মানে মানে খ্যাক 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 করে হাসে ফাদারের উপরে, এবং ফাদার তখন তার সাথে কথাবার্তা বলে এবং তাকে মানে সামহা ওই সময়টা ঠান্ডা করে এবং পরবর্তীতে তাকে এক্সোসিজম করে। তো এক্সোসিজমটা বেশ ভয়ের ছিল, কারণ হাসপাতাল থেকে নিয়ে যেতে হয়েছিল এবং এটা নাকি তখনকার স্পেশাল পারমিশন নিয়ে করতে হয়েছে, এটা নর্মালি সম্ভবই না, তো স্পেশাল পারমিশন নিয়ে করা হয়েছে এবং করার পরে খুব ভয়ঙ্কর সিচুয়েশন, মানে যেই ঘরের মধ্যে করা হয় সেই ঘর একদম মানে এলোমেলো সিচুয়েশন করে ফেলে, রবিনসনে এত শক্তি দেখাচ্ছিল মানে বলার মতন, সে ওই দড়ি ছিঁড়ে ফেলে এরকম একটা অবস্থা। যাই হোক, তাকে এক্সারসাইজম করা হয় এবং এক্সারসাইজম করার পরে যখন নাকি ফাদার বলে যে হ্যাঁ এখন মোটামুটি সে ঠিক আছে, তখন ফাদার রবিনসনের বাবাকে বলে যে আপনার ছেলেকে একাধিক একাধিক ডিমন পজেস করছিল এবং এনশিয়েন্ট সেই ইজিপ্ট নিয়ে কাজ করার জন্য এবং সে সেরকম একটা সুটেবল এনভায়রনমেন্টের মধ্যে ছিল আপনার ছেলেটা, এবং মানে তাকে কিন্তু সবাইকে কিন্তু এটা তারা করে না, এই পজিশনটা আসে না। এটা হয়েছিল হচ্ছে সে অতিরিক্ত কিউরিয়াসিটি দেখাইছিল, তার কিউরিয়াসিটিটা খুব বেশি ছিল এবং হি শুডন্ট হ্যাভ স্টেড দেয়ার অ্যাট নাইট, ওই জায়গায় তাকে সাবধান করছিল নিশ্চয়ই, এটা আমি জানি তাকে সাবধান করা হয়েছিল, সেই সাবধানতা সে শুনে নাই। আমি তার ডেমনের কাছ থেকে সব তথ্য পাইছি, সেগুলো শুনে নাই, সেখানে স্টে করছে এবং দ্যাট ওই ডেমনটা পছন্দ করে নাই, তাকে পজেস করছে এবং আপাতত তাকে ছেড়ে গেছে। ইন ফিউচার সে যদি এই ব্যাপারে বেশি কিউরিয়াসিটি দেখায় তাহলে কিন্তু তার জন্য সুবিধার হবে না এবং তার এটার থেকে ক্ষতি হতে পারে। যাই হোক, এগুলা বলার পরে তখন রবিনসনের বাবা বলে তাহলে এখন কি করণীয়, বলে যে আপনার ছেলেকে এই ব্যাপারে আগ্রহ দেখাতে মানা করেন, অ্যান্ড বেস্ট হবে সে যদি এটা নিয়ে আর স্টাডি না করে, তার স্টাডি ফিল্ড চেঞ্জ করতে বলেন, হি শুডন্ট গো ফার্দার অ্যাহেড। এই বলে ফাদার বলে, তো তারপর থেকে রবিনসনের বাবা, রবিনসন যখন একটু সুস্থ হওয়া শুরু করে তাকে ওখান থেকে সরানো হয়। তার বাবা, তাদের ব্যবসা ছিল একটা তাদের ভিলেজ সাইডে, সেই ব্যবসাতে নিয়ে তার বাবা তাকে সেট করে দেন, ওইটা সেট করেন এবং সেই ব্যবসা বুঝান, এবং সেই ব্যবসার সাথে তাদের ওই যে টিম্বার মিলের কাজ ছিল আর কি। তো সেইখানেও নাকি একটা অদ্ভুত ব্যাপার ঘটত, যেটা নাকি পলের বাবা দেখছে, যে পলের বড় ভাই রবিনসন, সে নাকি মাঝে মাঝেই তাদের এই যে টিম্বার মিল ছিল সেটার পেছন দিকে যে বসে কার সাথে কথা বলত, খুব উদ্ভট ভাবে কথা বলত, এবং সেই মানে জিনিসটা মানে খুব ভয়ের ছিল। মানে তার এক ফ্রেন্ড ছিল, মেয়ে বন্ধু, যাকে পরে বিয়ে করে, রবিনসন পরে বিয়ে করে, সে নাকি একদিন তাকে এরকম মানে খুঁজতে আসছে বিকেলের দিকে, মানে তখন বিকাল গড়ায় গেছে, তো হেঁটে এসে তাকে অফিসে পায় নাই। রবিনসন কিন্তু এমনি নর্মাল সাধারণ আচরণ করে, সবার সাথে সাধারণ ব্যবহার করে, তো সে তাকে না পেয়ে হেঁটে গেছে যে তাদের যেখানে নাকি টিম্বার গুলা থাকে ওইখানে, তো হাঁটতে হাঁটতে গিয়ে ঢুকছে ওই জায়গাটা অনেকটা কি বলে গোডাউনের মতো, এরকম রাখা থাকে কাঠ গুলা খুব সুন্দর করে সাইজ করে করে রাখা থাকে। তো সে প্রথম স্লটে কাউকে পায়নি এবং দেখছে তাদের ওখানে কর্মী যে ছিল কেউ নাই ওখানে। তো সেই মেয়েটা একটু ভয় পাইছে, সেই মেয়েটার নাম ছিল অ্যান, এবং অ্যান ভয় পাইছে, ভয় পেয়ে সে চিন্তা করলো জায়গাটা এরকম বের হয়ে যায়। তখন সে কণ্ঠ শুনতে পায়, সে শুনতে পায় রবিনসন কথা বলতেছে। তো অ্যান তখন করে কি, আস্তে আস্তে হেঁটে হেঁটে যায়, কণ্ঠ শুনে কোথায় আসে, সে কার সাথে কথা বলে, তার কিউরিয়াসিটি হয়। অ্যান কিন্তু এগুলো জানতো না যে রবিনসন পজেস ছিল তাকে এখানে আসে, তার সাথে ফ্রেন্ডশিপটা হয়েছে এখানে এসে। তো হাঁটতে হাঁটতে যে সে দেখে যে তাদের যে বড় যে এখানে ওয়ারহাউস বা শেড, সেটা শেষ দিকে অনেকগুলো কাঠের উপরে বসে আছে রবিনসন, বসে আছে। তো ওই যেখানে সে বসছে ওখানে উঠতে পারার কথা না, কারণ কাঠগুলো এমন ভাবে স্ট্যাক করা এবং এই উঠতে গেলে পিছলায় যাবে কাঠ, এরকম একটা অবস্থা। তো সে ওখানে বসে আছে এবং সে পেছন দিকে, অ্যানের দিকে পেছন দিক দিয়ে বসে আছে, তার সামনে কারোর সাথে সে কথা বলতেছে এবং সে কোন ভাষায় কথা বলতেছে অ্যান কিছুই বুঝে নাই। এটা খুবই ডিফারেন্ট, মানে অ্যানের জন্য এটা পরিচিত না। তো অ্যান যখন পিছনে দাঁড়ায়, সে কথা বলার আগেই ফট করে মাথা ঘুরায় তার দিকে তাকায় রবিনসন, এবং তার দৃষ্টি দেখে অ্যানের সারা শরীর মানে জমে যায়। তো রবিনসন নাকি তার চোখ পুরো হলুদ রঙের ছিল, মানে তার পুরো দুইটা চোখ হলুদ রঙের ছিল এবং তার চোখের মণিটা মানে এই যে কালচেটা এটা লম্বাটে হয়ে গেছিল, এবং সে নাকি তার দিকে তাকে, অ্যানের দিকে তাকে একটা হাসি দেয় এবং অ্যান ভয়ে ওইখানে বেহুশে পড়ে যায়, সে সে প্যাস আউট করে। তো যাই হোক, পরবর্তীতে এটা অ্যানকে বলা হয়, অ্যান যখন ফিরে আসে অ্যানকে বলা হয় যে দেখো রবিনসনের এই সমস্যা ছিল, বাট তুমি কি তার স্টিল তার বন্ধু থাকতে চাও কিনা, নাকি তুমি সরে যেতে চাও তার কাছ থেকে। তো অ্যান শুনে চিন্তা করে যে ছেলেটা আসলে অনেক কষ্ট করছে বা মানে পোর হিম, মানে তার প্রতি খারাপ ফিল করে, তো সে তার থেকে সরে যায় না। তো সে এটা মেনে নেয় যে ছেলেটার হঠাৎ কোন সময় এরকম সমস্যা হইতেই পারে। তো এরকম স্ট্রেঞ্জ জিনিস কিছু ঘটতো রবিনসনের সাথে, সে নাকি একলা একলা মাঝে মাঝে এরকম কথা বলতে দিক ওদিক যে, বাট কাউকে কোনো ক্ষতি করে নাই। তো এই ব্যাপারগুলো তার মধ্যে ছিল। তো এটাই ছিল আরিফিনের ফ্রেন্ড পল, যে পলের ভাইয়ের ঘটনা আরিফিন সাহেব শেয়ার করলেন। এবং এরকম অনেক পজেশনের ঘটনা নাকি ইংল্যান্ডে আছে, যেটা আরিফিন সাহেব বলছে যে অনেক মানুষই এখানে আছে যাদেরকে এরকম পজেস্ট করা হয়েছিল, পরবর্তীতে তাদেরকে এরকম কাইন্ড অফ সুস্থ করা হয়, কিছু কিছু জিনিস তাদের মধ্যে থেকে যায়। তো এরকম যদি আরো কোনো ঘটনা থাকে, আরিফিন সাহেব বলছে যে তিনি কালেক্ট করতে পারলে তিনি পাঠিয়ে দেবেন আমাদেরকে। তো যাই হোক, এই ছিল আজকের মতো ঘটনা। আজকের মতো আমার সময় শেষ হয়ে গেছে, আজকে আমাকে চলে যেতে হবে। আর ইনশাল্লাহ ফিরে আসবো সামনের সপ্তাহে আরো একটা নতুন এপিসোড নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলবেন, একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরা অদ্ভুত শুনতে পায়। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ সামনের সপ্তাহে। আর হ্যাঁ, যারা কাহিনী পাঠাতে চান তারা আমাদের কাছে কাহিনী পাঠাতে পারেন odbhuturi@gmail.com এ, উইচ ইজ odbhuturi@gmail.com। পাঠিয়ে দিন আপনার ঘটনা, আপনার সাথে ঘটা কোনো ঘটনা, অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, অথবা আপনার এলাকার কোনো মিথ বা লেজেন্ড পাঠিয়ে দিন, তাতে করে অদ্ভুতের সাথে আপনি যুক্ত থাকবেন। আল্লাহ হাফেজ, চলে যাচ্ছি আজকের মতো, দেখা হবে ইনশাল্লাহ সামনের সপ্তাহে, টাটা।